حلال رزق دام آئے اوہے اللہ مہان پیو نبی رسیلہ دلام ہے رحمان
الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم پیو پی اسلامی بیرہ ایبو مدنی چلینا دوشو سروتا اشون امرا محبت شاتے دروش شریف پاٹ کری الصلاة والسلام علیکہ یا رسول اللہ وعلا آلیکہ و اصحابیکہ یا حبیب اللہ الصلاة والسلام علیکہ یا نبی اللہ وعلا آلیکہ و اصحابیکہ یا نور اللہ پیو پی اسلامی بیرہ ایبو مدنی چلینا دوشو سروتا مدنی چینلر বিশেষ অনুষ্ঠান শ্রমজীবীদের জীবন নিয়ে আপনাদের সামনে আরও একবার হাজির হওয়ার সৌভাগ্য হয়েছে। আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল, এই অনুষ্ঠানের মধ্যে আমরা বিভিন্ন ধরনের শ্রমজীবী মানুষদের নিয়ে আলোচনা করে থাকি। বিভিন্ন স্তরের শ্রমজীবী মানুষদের এক একদিন আমরা দেখা যায় যে কোনো দিন রিক্সা চালক ইসলামাবাদে যারা বিভিন্ন পরিশ্রম করে থাকে, কোনো সময় মাটি কাটার পরিশ্রমের মানুষ নিয়ে আমরা আলোচনা করে থাকি। এবার আমরা চেষ্টা করে থাকি তাদের মতামত সহ আপনাদের সামনে তুলে ধরার জন্য, তারা কত কষ্ট করে পরিশ্রম করে যাচ্ছে। সে সুবাদে আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল আজকের অনুষ্ঠানের মধ্যেও আমরা এমন এক পরিশ্রমী মানুষের পরিশ্রম সম্পর্কিত আপনাদের কাছে তুলে ধরব যে হয়তোবা আজকাল যে বর্তমান যুগ, বর্তমান আধুনিক বিশ্ব, এই আধুনিক বিশ্ব এর অবদানের মধ্যে যে বিভিন্ন অনেক উঁচু উঁচু দালান প্রাসাদ এর নির্মাণের মধ্যে আমাদের এক পরিশ্রমী ভাইয়ের খুব অবদান রয়েছে। তারা হচ্ছে আমাদের যারা রাজমিস্ত্রি বলি আমরা, যারা বিভিন্ন ইটের কাজ করে থাকে, বিভিন্ন ধরনের এই যে বিভিন্ন বড় বড় প্রাসাদ নির্মাণের মধ্যে যাদের পিছনে হাত রয়েছে, আর তারা রাজমিস্ত্রি ভাইয়েরা। তো ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমরা পর্যায়ক্রমে এই রাজমিস্ত্রি পরিশ্রমী ভাইদের নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করব। এবং আমরা বিশেষভাবে আজকের এই অনুষ্ঠানের মধ্যে কয়েকজন রাজমিস্ত্রি ইসলামী ভাইদের তাদের মতামতও আপনাদের সামনে ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করব। তার আগে আসুন আমাদের প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস সত্তার কাদেরী দামত বরকাতুহুল আলিয়া তার একটি খুব সুন্দর লিখিত রিসালা দুরূদ শরীফের ফজিলত সম্পর্কিত জিআইয়ে দুরূদ সালাম, এর মধ্যে তিনি একটি দুরূদ শরীফের ফজিলত এভাবে নকল করেন যে আমাদের প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে তোমরা যখন কোনো কিছু ভুলে যাও তখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ ওই ভুলে যাওয়া জিনিস বা ভুলে যাওয়া কথা মনে চলে আসবে। সুবহানাল্লাহ। মাদানের চ্যানেলের দর্শক শ্রোতা, স্বাভাবিক আমরাই যে অনেক সময় দেখা যায় কোনো একটা কাজ করার জন্য মনে স্থির করেছিলাম, কিন্তু দেখা যায় যে যখন কাজের সময় গেলাম ওই কাজটা কি অথবা ওই কি কথাটা বলার ছিল আমার ওই কথাটা ভুলে যাই। তো তখন অবশ্যই দরুদ শরীফ পাঠ করে নিন, ইনশাআল্লাহ ওই দরুদ শরীফ পাঠ করার বরকতে আমাদের ওই ভুলে যাওয়া কথা, ভুলে যাওয়া কাজ ইনশাআল্লাহ মনে পড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার সে সৌভাগ্য নসিব করুক। আসুন আমরা মহব্বতের সাথে আরও একবার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে আরও একটি বিশেষ আয়োজন করে থাকি, সেটা হচ্ছে আমাদের মাঝে আমাদের মুবিন মুবাল্লিগের দাওয়াত ইসলামীদেরকে আমন্ত্রণ জানিয়ে থাকি এবং তাদের থেকে আমাদের এই অনুষ্ঠানের বিষয় সম্পর্কিত বিভিন্ন মাদানী ফুল শ্রবণ করে থাকি। সেই সুবাদে আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠানের মধ্যে আমাদের ফারুক ভাই এসেছেন এবং আমাদের লিয়াকত ভাইও এসেছেন, আপনাদেরকেও জানাই আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। মাশাআল্লাহ। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের যে বিষয়টা আমাদের যে রাজমিস্ত্রিদের পরিশ্রম, এই রাজমিস্ত্রিদের পরিশ্রম যে বিষয়ে আজকে আমরা নিয়েছি এই বিষয়ে সংক্ষেপে কিছু মতামত আসুন আমরা আমাদের মুবাল্লিগের দাওয়াত ইসলামী গ্রন্থের থেকে শ্রবণ করবো ইনশাআল্লাহ। তো ফারুক ভাই, আপনাকে আজকের জন্য আবারও একবার মুবারকবাদ জানাচ্ছি। তো আলহামদুলিল্লাহ আজকে অনুষ্ঠানের মধ্যে আমরা যে বিষয়টা নিয়েছি যে রাজমিস্ত্রিদের পরিশ্রম, তো শ্রমজীবীদের জীবন অনুষ্ঠানের মধ্যে যে রাজমিস্ত্রি ভাইদের যে পরিশ্রম এ নিয়ে আলোচনা করা হচ্ছে, এ ব্যাপারে আপনি কি মতামত দিবেন আমাদের?
যে আজকে অনেক একটা টপিক নিয়েছেন, বিষয়বস্তু নিয়েছেন রাজমিস্ত্রিদের জীবন। আসলে দেখেন, যখন আমরা 20 বছর এর আগেই যখন একটু চিন্তা করি, তখন এই যে এখনের সাথে যখন আমরা তুলনা করি, আগে তেমন দালান, বড় বড় বিল্ডিং, টাওয়ার ছিল না,
ছিল
কিন্তু এখন দিনের দিন কি হচ্ছে, টাওয়ার বিল্ডিং, বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে,
বিভিন্ন গ্রাম এলাকা এখন শহরে পরিণত
হচ্ছে। তো এটা করেছে কারা, যারা রাজমিস্ত্রি রয়েছে তারা,
তাদেরও একটা অবদান রয়েছে,
অবদান
অনেকের মধ্যে
করেছে। এটা এই কনস্ট্রাকশনের কাজ তো তারাই করেছে,
অবশ্যই।
তো তাদের এই দিনের দিন তরক্কির জন্য তাদের অবদান রয়েছে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদারিস এর দর্শক শ্রোতা, আসলেই আমাদের ফারুক ভাই যে কথাটাই বলেছে না, যে আজকে আমাদের বিভিন্ন শহর অঞ্চল হচ্ছে, তার পিছনে অনেকজনের অবদান রয়েছে, তার মাঝে এই রাজমিস্ত্রি আমাদের পরিশ্রমী ভাইদের অবদান বিদ্যমান রয়েছে। আসলে আমরা আমাদের এবার লিয়াকত ভাইয়ের কাছে যাবো। লিয়াকত ভাই, আপনাকে আবার আগ্রহ মুবারকবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। তো আপনি কি সংক্ষিপ্ত আমাদের প্রথমত আজকের বিষয় নিয়ে মতামত দিবেন?
আলহামদুলিল্লাহ, আজকে বিভিন্ন সময় বিভিন্ন পরিশ্রমী ইসলামী ভাইদেরকে নিয়ে আলোচনা করে থাকি আমরা, এই অনুষ্ঠান আলোচনা করা হয়। তো আজকেও তেমনি খুবই গুরুত্বপূর্ণ বলা হবে, খুবই গুরুত্বপূর্ণ কিছু ইসলামী ভাইদের পরিশ্রম নিয়ে আজকে আমরা আলোচনা করব এই অনুষ্ঠানে। তো এই জন্যই গুরুত্বপূর্ণ বলছি যে আজ যদি আমরা আমাদের কান্ট্রির মধ্যে যত দিন যাচ্ছে অতিবাহিত হচ্ছে, ডিজিটাইলেশন বেড়ে যাচ্ছে, অর্থাৎ মধ্যবিত্ত পরিবারের মধ্যে বড় বড় দালান কোঠা, আমার যেটা হুজুর বলছেন যে আগের তুলনায় এখন আরো বেড়ে গেছে। তো দেখা যাচ্ছে যে এই বাড়ার সাথে সাথে আমাদের যে রাজমিস্ত্রি ইসলামী ভাইদেরকে নিয়ে আমরা আজ আলোচনা করছি, ইনাদের অবদানও বেড়ে গিয়েছে। তো দেখা যাচ্ছে যে ইনাদের পরিশ্রমের বদলতে আজকে শহর বলেন, গ্রাম বলেন, মানে যেদিকে তাকাই মানে দালান কোঠা, বিল্ডিং, এগুলোই নজর পড়ে। তো এগুলো সবকিছু ওনাদের অবদান। তো আসলে ওনাদের অনেক অবদান রয়েছে, ইনশাল্লাহ আমরা এই অনুষ্ঠানের মধ্যে আরো শুনবো যে ইনাদের কি অবদান এবং ইনাদের কি রকম পরিশ্রম ইনারা করে থাকে। তো ইনাদের ইনশাল্লাহ আলোচনা করা।
ইনশাল্লাহ মাদারিস এর দর্শক শ্রোতা, আমাদের যারা বিভিন্ন পরিশ্রমে বাইরে রয়েছেন, আমাদের আজকের বিষয় রিলেটেড যেমন রাজমিস্ত্রি বাইরা তারা কত কষ্ট করে তাদের পরিশ্রমটা করে থাকে, যে আমাদেরকে ওই মাদানী গুলদাস্তা চালিয়ে দিন।
হালাল রিজিকি দো আমায়, ও হে আল্লাহ মহান, প্রিয় নবীর উসিলা, দিলাম হে রহমান। হালাল রিজিকি দো
ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা দেখতেই পেলাম যে আমাদের পরিশ্রমী ভাইয়েরা তারা কত কষ্ট পরিশ্রম করছে। আসলে আমরা যে তাদের এত কষ্ট করে তাদের নিজের পরিবারকে চালাই এবং এই যে রাজমিস্ত্রি যে কষ্টটা করে থাকে, এই যে কষ্টের পরিমাণে কিন্তু আসলেই আপনারা নিজেরা উপলব্ধি করতে পারেন, এর কষ্টের মাত্রাও অনেক এবং অনেক জীবনের ঝুঁকি নিয়ে অনেক ক্ষেত্রে অনেক উঁচু উঁচু দালানের মধ্যে তারা আমাদের রাজমিস্ত্রি ভাইয়েরা কাজ করে থাকে। আসলে এই সম্পর্কে আমাদের মোবালিকের দাওয়াত ইসলামী গঞ্জের থেকে আমরা মাদানী পুরস্কার শ্রবণ করি ইনশাআল্লাহ। প্রথমে আমি আমাদের ফারুক ভাইয়ের কাছে যাব। তো আসলে ফারুক ভাই, আমরা দেখতেও পেলাম যে আমাদের বিভিন্ন সমাজের ভাই তাদের মতামত সম্পর্কিত, তারা যে অনেক কষ্ট করে চালায়, কারো পরিবারের মধ্যে এতজন মানুষ রয়েছে, তাদের তারা পুরো ভরণ পোষণ ওই পরিশ্রমের বাইরের উপর নির্ভরশীল থাকে। আবার অনেক সময় তারা দেখা যায় যে সারা রাতও কাজ করে, সারা দিনও কাজ করে, মানে কতাই নিজের পরিবারের দিকেও যদি তারা ভালোভাবে তাকাতে চায় ওটাও তাদের সুযোগ হয় না, মানে কাজ করতে করতে একমাত্র আয় ইনকাম করবে আর ওটা দিয়ে নিজের পরিবারকে চালাবে। এই যে পরিশ্রম নিয়ে আপনি আমাদেরকে কি মাদানী ফুল দিবেন?
আসলে যে ইসলামের, ইসলাম হচ্ছে এমন একটা জীবন ব্যবস্থা যেখানে এ টু জেড সবকিছুর বর্ণনা রয়েছে,
সুবহানাল্লাহ,
আর সবকিছু কোরআনে পাকে, হাদিসে পাকের মধ্যে সুস্পষ্ট বর্ণনা রয়েছে। আমরা কোনো কিছু যখন আলোচনা করব, আমরা যারা ইসলামিক মাইন্ডে রয়েছি, যারা আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম আহকামের উপর চলি, আমাদের উচিত কোনো ব্যাপারে জানার জন্য যদি আগ্রহ হই তাহলে আমাদের দেখা উচিত কোরআন এবং সুন্নাহ। দেখে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ, আমাদের যারা পূর্ববর্তী যে রয়েছেন সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানগণ, যারা কোনো কিছুর ব্যাপারে যদি সম্মুখীন হন তখন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেন। আর এখন তো সেই সৌভাগ্য আমরা অর্জন করতে পারবো না যে আমরা কোনো কিছুর ফেস করলাম, কোনো কিছুর ব্যাপারে জানার ইচ্ছা হলো,
আমার কাজ সম্পর্কিত হোক, আমার প্রতিটা ক্ষেত্রে কোনো কিছু জানার প্রয়োজন হলো।
রাসূলের পাক তো নেই, জাহিরি পর্দা করেছেন, তাহলে আমাদের দেখতে হবে কোরআন এবং সুন্নাহ। যে রাজমিস্ত্রির আজকে যে বিষয়বস্তু, রাজমিস্ত্রি এরা এই পেশা তারা কি করেছেন, নির্বাচন করেছেন। আল্লাহ তাআলা যে মানুষ সৃষ্টি করেছেন, মানুষের মধ্যেও বিভিন্ন ধরনের মানুষ সৃষ্টি করেছেন, এবং আল্লাহ তাআলা এক একজনকে এক এক বিষয়ের উপর পারদর্শিতার কি দিয়েছেন, সুযোগ দিয়েছেন, বা এক একজনকে আল্লাহ তাআলা এক এক জিনিসের জন্য সৃষ্টি করেছেন।
অবশ্যই,
যেমন কেউ রাজমিস্ত্রি যারা করতেছে, রাজমিস্ত্রির কনস্ট্রাকশনের কাজগুলো তাদের জন্য সহজ। আমি আপনি এখন যদি কনস্ট্রাকশন করতে যাই, আমরা কখনো পারবো না।
সহজ বলতে একটা জিনিস যে তাদের করতে করতে একটা অভ্যস্ত হয়ে গিয়েছে।
যারা ইলেকট্রিশিয়ান রয়েছে, এইভাবে অনেক কিছু রয়েছে, যারা ইলেকট্রিশিয়ান রয়েছে, যারা ড্রাইভার রয়েছে, এদের জন্য এদের কাজ সহজ। রেওয়ায়তের মধ্যে রয়েছে আল্লাহ তাআলা এক একজনকে এক এক কাজের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনের বাকির মধ্যে আরো ইরশাদ করেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, অর্থাৎ আল্লাহ তাআলা মানুষকে কষ্ট বিপদ আপদের মধ্যে রেখে সৃষ্টি করেছেন। যেমন মানুষের খানার প্রয়োজন, বাসস্থানের প্রয়োজন, তারপর বস্ত্রের প্রয়োজন, অনেক কিছুর প্রয়োজন।
মানে এক কথা দেখতে গেলে আল্লাহ তাআলা কোনো মানুষকে সবকিছু দিয়ে দুনিয়াতে পাঠান না, মানে তাকে নিজে হাসিল করার জন্য কি নিজে কিছু না বলে
কষ্ট
করতে হবে।
যেমন রিজিকের মালিক আল্লাহ,
আল্লাহ তাআলা,
আপনি রিজিকের মালিক আল্লাহ, রিজিক কাকে দিবেন যে পরিশ্রম করবে।
সুবহানাল্লাহ।
যে ইলেকট্রিশিয়ান সেই ইলেকট্রিক কাজ করে তার রিজিক অন্বেষণ করছে, যারা ড্রাইভার রয়েছে তারা গাড়ি চালিয়ে কি করছে, আহার অর্থাৎ রোজগার করছে, যারা রাজমিস্ত্রি রয়েছে তারা কনস্ট্রাকশনের কাজ করেই তাদের রিজিক অন্বেষণ করছে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদ, যখন তোমরা নামাজ শেষ করবে, নামাজ আদায় করবে, এবং সাথে সাথে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, এবং ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং তোমরা আল্লাহ তাআলার অনুগ্রহ রিজিক অনুসরণ করো। আল্লাহ তাআলা রিজিক অনুসরণের কথাও আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে ইরশাদ করেছেন।
মানে আল্লাহ তাআলা বান্দার রিজিকের গ্যারান্টি নিয়ে নিয়েছেন,
রিজিকের গ্যারান্টি নিয়েছেন। তো আল্লাহ তাআলা রিজিক তো, দুনিয়ার মধ্যে এমন কোন প্রাণী নেই যাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করেন।
সুবহানাল্লাহ।
সব সমস্ত প্রাণী রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। তো আমাদের ইনসান যারা রয়েছি, আমাদের এক একটা কাজ করে আমার জন্য যেটা ফেভার হয়, যেটা আমার জন্য উপযোগী হয়, ওই কাজটা করে, ওই ব্যবসাটা করে আমি কি করব, রিজিক অনুসরণ করব।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা খুব সুন্দর মাদানী পুরো শ্রবণ করলাম বিভিন্ন কোরআনের আয়াত দ্বারাও, যে রিজিকের মালিক আল্লাহ তাআলা, কিন্তু সেই রিজিক আমাদের সংগ্রহ করার জন্য, সেই রিজিক আমাদের পাওয়ার জন্য পরিশ্রম অবশ্যই জরুরি। আসুন মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমাদের মাঝে আরেকজন মোবালিকা দাওয়াত ইসলামী রয়েছেন, তার থেকেও আমরা কিছু মাদানী ফুল শ্রবণ করি ইনশাআল্লাহ।
যে এখানে আসলে ওই আমরা এখানে আসলে আমরা যে প্যাকেজটি দেখেছি, সেখানে আমাদের যে রাজমিস্ত্রি ইসলামী ভাইদের পরিশ্রম সম্পর্কে আমরা কিছু গুলদস্তা দেখেছি, ভিডিওতে আমরা ওনারা দেখেছি ওনারা কিভাবে পরিশ্রম করছেন। আসলে এটা অনেক টাফ কাজ, আমার হুজুর যেটা বলেছে যে এটা সবার দ্বারা পসিবল না, যার কাজ যেটা সেটা তার জন্যই ইজি। তো এটা আসলে খুবই কষ্টকর একটা কাজ, রাজমিস্ত্রিদের কাজ। তো এই ব্যাপারে আমি যারা রাজমিস্ত্রি যাদের আন্ডারে কাজ করে, রাজমিস্ত্রিরও কারো না কারো আন্ডারে কাজ করে না, তো যাদের আন্ডারে কাজ করে ওনাদেরও কিছু কিছু খেয়াল,
বিভিন্ন কন্ডাক্টর তো সাইট ইঞ্জিনিয়ারের মাধ্যমে তারা কাজ করে,
ওনারা কাজ করে থাকে, তো ওনাদেরও কিছু ব্যাপার খেয়াল রাখা দরকার। যে ওনাদের যে মাতে হাত অর্থাৎ ওনাদের আন্ডারে যারা রাজমিস্ত্রিরা কাজ করছে, তো ওনাদের কিছু ফ্যাসিলিটি দেওয়া দরকার, কেননা ওনারা এত কিছু করছে শুধুমাত্র ওনার ফ্যামিলির ভরণ পোষণের জন্য। ওনার বাচ্চা কাচ্চা বলেন, ওনার সন্তান সন্ততি বলেন, এনাদের বেনিফিট, এনাদেরকে যাতে ওনারা ভালো একটা ভরণ পোষণ করতে পারে, এনাদেরকে যাতে ভালো কিছু দিতে পারে, ভালো অ্যাফোর্ড করতে পারে তার ফ্যামিলির জন্য, এত কষ্ট করছেন। তো এত কষ্ট সবাই আমরা কষ্ট করি কমবেশ, আমরা দুনিয়াতে যারা আছি, আমরা যে যে সেক্টরেই রয়েছি, আমরা সকলেই কমবেশি আমরা পরিশ্রম তো করি, কিন্তু কিছু পরিশ্রম এমন রয়েছে যা দেখলে আসলে আমরা নিজেরা চিন্তা করি, আল্লাহ তাআলা আমাকে যে অবস্থানে রেখেছেন ওটা আমার জন্য অনেক বেস্ট একটা সিচুয়েশনের মধ্যে শুকরিয়া আদায় করার ব্যাপারে।
আমি একটা কথা অ্যাড করতে চাই,
আচ্ছা,
যে এক একজনকে আল্লাহ তাআলা এক এক কাজের জন্য সৃষ্টি করেছেন এবং কাউকে অধীনস্থ বানিয়েছেন, কাউকে মালিক বানিয়েছেন।
সুবহানাল্লাহ।
কেউ লেবার, জুয়ালি যাকে বলে, আর কেউ কন্ডাক্টর। কন্ডাক্টর সে কোনো কাজ করবে না, তার এক্সপিরিয়েন্স রয়েছে, সে আগে কাজ করে এক্সপিরিয়েন্স অর্জন করেছে, এখন সে তার অধীনস্থদেরকে শুধু দেখিয়ে দিবে, তার পরিশ্রম নেই, সে তো এককালে পরিশ্রম করে ফেল
করে এসেছে।
তো আল্লাহ তাআলা তো হাকিম প্রজ্ঞাময়, আল্লাহ যে হাকিম প্রজ্ঞাময়, আল্লাহর সমস্ত কাজও প্রজ্ঞাপূর্ণ। যেমন আল্লাহ তাআলা কাউকে মালিক বানিয়েছেন, কাউকে কি বানিয়েছেন, অধীনস্থ বানিয়েছেন। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন কেন বানিয়েছেন, কাউকে মালিক বানিয়েছেন,
যে কোনো কাজের মধ্যে দেখা যায় যে কেউ একজন মালিক, কেউ একজন লিডার, আবার কেউ একজন লেবার।
সেই তো ইনসান, তার দুইটা চোখ, দুইটা হাত,
কিন্তু কারণটা কি,
কারণটা কি, আল্লাহর হিকমত কি? এখানে অনেক হিকমত রয়েছে। যেমনি ভাবে রেওয়ায়েতের মধ্যে রয়েছে আল্লাহ কাউকে দম দৌলত দিয়ে পরীক্ষা করেছেন, আর কাউকে গরিব রেখে পরীক্ষা করেছেন। আমি কাউকে দম দৌলত দিয়ে আরাম আয়েশের মধ্যে রেখেছি এবং এক একজনকে এক একের উপর কি করেছি, প্রাধান্য দিয়েছি, উচ্চ মর্যাদা দান করেছি, যেন তারা একে অপরকে ঠাট্টা বিদ্রুপ না করে। তো আল্লাহ তাআলা
দেখা যায় যে মানে এই যে এই কারণটা কি, মানে তাদের একজন লিডার একজন লেবার, প্রতিটা ক্ষেত্রে যদি একজন লিডার না থাকে তাহলে তাদেরকে মেনটেনেন্সটা কে করবে,
করবে
এবং একজন লিডার, সে আপনি যেটা বললেন একজন সে যিনি সাইট ইঞ্জিনিয়ার বলেন, কন্ডাক্টর বলেন, সেও কিন্তু একসময় পরিশ্রমটা করে এসেছে,
করে এসেছে,
যার কারণে সে এখন কি করতে চায়, লিড দিচ্ছে। এবার আমি একটা বলতে চাইছিলেন লিয়াকত ভাই, যেটা যে তাদের উপর যেন আমরা, তাদের যে কাজ করছে যারা রাজমিস্ত্রি, তাদের যেন আমরা নির্যাতন,
লিয়াকত ভাই যে বলছেন যে আমাকে যেটা করতে, যেটা করার জন্য সৃষ্টি করে, যেটা আমাদের জন্য, আমার জন্য ফেভার, আমি সেটার মধ্যে সন্তুষ্ট। আল্লাহ আমাকে যা তৌফিক দিয়েছেন বা যা মর্যাদা দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে যে কাজ তো করতে পারতেছি, যদি আমার হাত না থাকতো, পা না থাকতো, আমি এই লেভার তো করতে পারতাম, এটাও করতে পারতাম না। আল্লাহ তো আমাকে স্বয়ং সম্পূর্ণ করেছেন, কাজ করার ক্ষমতা দিয়েছেন, তাহলে সেটার উপর আমাদের সন্তুষ্ট থাকা যায়।
আল্লাহ তাআলা যখন আমাকে এত নিয়ামত, আসলে দেখেন চিন্তার বিষয় যে আপনি যে একটা কথা বললেন, যার থেকে হাত নাই পা নাই সে পরিশ্রম করতে পারছে না, কিন্তু আমার যখন হাত পা সবকিছু রয়েছে আমি পরিশ্রম করবোই না কেন?
জি,
এটাই আসলে
এটার উপর সন্তুষ্ট থাকা যায়। আমি আজকে হয়তো লেবার, আমার যদি দক্ষতা থাকে, এক্সপিরিয়েন্স থাকে, আমার যদি কি থাকে, অভিজ্ঞতা থাকে, তাহলে আমিও একদিন ওই স্থানে যেতে পারবো।
অবশ্যই এটা আর লিয়াকত, আপনি যেটা বলতে চাচ্ছিলেন মানে আমাদের অধীনস্থদের ব্যাপারে, মানে আমি এখন কন্ডাক্টর, আমি একজন সাইট ইঞ্জিনিয়ার, আমি অধীনস্থের ব্যাপারে,
আমার কন্ডাক্টর, যেমন আমি যদি কন্ডাক্টর হই তাহলে আমার আন্ডারে যারা কাজ করছে ইনাদের ফ্যাসিলিটি কি কি, এগুলো দেখতে হবে। আচ্ছা, এখন অনেক সময় দেখা যায় যে এটা বলা আছে যে কন্ডাক্টরকে কি কি দেখে শ্রমিক নিয়োগ দিতে হবে। নাম্বার এক, যেমন কুরআনুল কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করছেন সূরা কাসাস আয়াত নাম্বার 26-এ, যে তোমার জন্য উত্তম মজুরি, উত্তম মজুর অর্থাৎ তোমার জন্য উত্তম মজুর সেই ব্যক্তি যে শক্তিশালী আর বিশ্বস্ত। তা এটা হচ্ছে সর্বপ্রথম মালিকের দায়িত্ব, অর্থাৎ যে লিডার থাকবে, যে কন্ডাক্টর থাকবে, ওনার জন্য প্রথম রেসপন্সিবিলিটি হবে এটা যে উনি একটা বিশ্বস্ত এবং শক্তিশালী মজুর নিয়োগ করবে,
সেটা কন্ডাক্টর হোক বা মালিক হোক
মানে ওনার আন্ডারে যে কাজ করবে, যে যার আন্ডারে কাজ করে, মালিকের সবসময় দরকার যে উনি এই কুরআনুল কারিমের আয়াতের উপর যাতে আমল করে। এখানে প্রথম দায়িত্বই বলা হয়েছে যে মানে তোমার মজুর হচ্ছে, তোমার মজুরি
শ্রমিক,
তোমরা ওই শ্রমিককে নিয়োগ করো যে শক্তিশালী এবং বিশ্বস্ত হবে, কুরআনুল কারিমের আয়াতে মোবারকার, এটাই হচ্ছে কি সারমর্ম। এরপর দ্বিতীয় নম্বর পয়েন্টে এটা বলা হচ্ছে যে মালিকের কি দায়িত্ব, মালিকের দায়িত্বের মধ্যে দ্বিতীয় নম্বর পয়েন্ট এটা এসেছে যে আপনি শ্রমিক এবং মালিক দুইজনই সময় নির্ধারণ এবং তার পারিশ্রমিক নির্ধারণ করে নেবে। সময় নির্ধারণ করতে হবে এবং পারিশ্রমিক নির্ধারণ করতে হবে। আচ্ছা দেখা যায় জি, ওনার যে পারিশ্রমিক ডেইলি বেসিস হোক, সেটা মান্থলি বেসিস হোক বা উইকলি বেসিস হোক, সেটা যে বেসিসে ওনারা দিয়ে থাকেন। তো এখন দেখা যায় অনেক সময় তো এটা নির্ধারণ করা হয়, কিন্তু অনেক সময় নির্ধারণ করার পরেও যখন আমার টাকা দেওয়ার সময় আসে, যখন মালিক টাকা দিবে, ওই সময় কি করে মালিক অনেক সময় অনেক রকম বাহানা করে যে আজকে দিব না, কালকে দিব, কালকে দিব না, পরশু দিব, ওরকম অনেক ধরনের বাহানা করে। কিন্তু নাম্বার দুই, নাম্বার তিনে কি বলা হচ্ছে দেখেন, যে শ্রমিকের দায়িত্ব হচ্ছে যে তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা সঠিকভাবে আদায় করা, আর মালিকের দায়িত্ব হচ্ছে যে তার কাজ, শ্রমিকের কাজ শেষ করার পরে তার পারিশ্রমিক বুঝিয়ে দেওয়া।
আচ্ছা,
এটা হচ্ছে মালিকের দায়িত্ব। তো দেখুন, এই তিনটা পয়েন্ট যদি আমি খেয়াল করি, আমি যে প্রথমে বললাম যে কন্ডাক্টরকেও কিছু ফ্যাসিলিটি দেওয়া দরকার, এখন আমি আমার রাজমিস্ত্রি ইসলাম ভাই যারা আজ আমাদেরকে মাদানিচ্যানেল স্ক্রিনে হয়তো বা দেখছেন, বা যারা আমরা এই সকল কাজগুলো করে থাকি, হ্যাঁ, যারা আমরা মালিক রয়েছি কিন্তু আমাদের অধীনস্থতে এরা থাকেন, তো এদেরকে বলতে চাই যে এই তিনটা পয়েন্ট আমরা আগে বেছে নিই, যে আমাকে সর্বপ্রথম শক্তিশালী এবং বিশ্বস্ত একজন মজুর।
এক নম্বর যেটা আপনি বললেন, শক্তিশালী ও বিশ্বস্ত, অনেক সময় দেখা যায় যে যে কন্ডাক্টর ব্যাপার বলেন এবং বিভিন্ন ক্ষেত্রে বলেন, তো তারা দেখা যায় শক্তিশালী বিশ্বস্ত যদি আমি এখন এবং ভালো গেজের সম্পর্কে যদি আমি কি ভালো আইডিয়া সম্পর্কে যদি কেউ আমি কাজ করার জন্য আনতে চাই, তখন সে খেয়াল করে যে আমি যদি আমাকে এখন আমার মালিকের সাথে কন্ডাক্টরের সাথে অন্য তার উপরে যা তার সাথে কথা হয়েছে এত টাকার, তো সে চাই যে কম টাকায় শক্তিশালী থেকে কি কম, মানে কম টাকা দিলে এখন কি পাচ্ছে, এখন সে
মনে করছে যে আমি যদি কম শক্তিশালী একটু আনি বাকি টাকাটা আমি আমার ভাগে নিয়ে আসছি, কিন্তু এটা তো মিথ্যা হয়ে যায়।
কারণ আমি আমাকে টাকা ঠিক দেওয়া হয়েছে যে আপনি এত টাকার পরিমাণ, এত এত লেভেলের কি শ্রমিক দিয়ে কাজ করবেন,
মানে বলেই দেওয়া হয়েছে যে আপনি আপনার যতটুকু সম্ভব শক্তিশালী লেবার দেখে আপনি নিয়োগ দেন,
অথবা এত গ্রেজুয়েট সম্পূর্ণ কে লেবার যোগ দেন
বলা হয়েছে,
কিন্তু সে কি করে টাকা বাঁচানোর জন্য,
বা এটাও হয় অনেকে এটাও করে, যাদের আন্ডারে প্রজেক্ট দেওয়া হয়, যাদেরকে কাজ দেওয়া হয়, ওরা কি করে যে কিছু টাকা নিজের স্বার্থ নিজের কাছে রাখার জন্য তারা কি করে যেমন তেমন, মানে সেটা উইক কিছু শ্রমিক নিয়োগ করে, মানে ওনারা চায় যে কি কাজটাকে
যেমন করে করে দেওয়ার
জন্য, কিন্তু বাস্তবায়ন
তা হয়নি।
তো এটা তো এক প্রকার একটা মিথ্যা
এবং
ধোকা দেওয়া। তো এগুলো সম্পর্কে হাদিসে মোবারকে অনেক রকম রিওয়ায়েত এসেছে, ধোকা দেওয়ার ব্যাপারও অনেক রকম রিওয়ায়েত এসেছে।
আমরা কাকে ধোকা দিই,
নিজেকে নিজে ধোকা দিচ্ছি। তো আসলে
তো মালিক দেখতেছে না, এগ্রিমেন্ট তো হয়ে গেছে যে আমার কাজটা এরকম হতে হবে, আমার বিল্ডিং এর স্ট্রাকচার এরকম হতে হবে, এরকম ডিজাইন হতে হবে, তো সবকিছু এগ্রিমেন্টে লেখা আছে, কিন্তু ওই কন্ডাক্টর ওই ইঞ্জিনিয়ার এগ্রিমেন্টের মতো কাজ করে নাই, যেটা বলা হয়েছে তার বিপরীত করেছে, তো সেটা নিজেকে নিজে ধোকা দিচ্ছে, অথচ আল্লাহ তাআলা তো দেখছে। মালিক দেখছে না কিন্তু আল্লাহ তাআলা তো দেখছে, আল্লাহ তাআলা অন্তরের খবর পর্যন্ত জানে, যে ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদুর, আল্লাহ শুধু দেখছেন নয় আমার অন্তরে কি কল্পনা কি জল্পনা হচ্ছে সেটাও পর্যন্ত জানে। আমি এখন এখানে রয়েছি, আমার কল্পনা জল্পনা যে অন্যদিকে, এখানে যারা উপস্থিত রয়েছেন কিন্তু বুঝতে পারবেন না, কিন্তু আল্লাহ তাআলা বুঝতে পারবেন।
আল্লাহ আল্লাহ, তাহলে আজকে আমি কাকে লুকিয়ে কাজ করে ফেলছি, কিন্তু একদিন তো কিয়ামতের দিন বাকি রয়েছে।
মালিক দেখলে আমি কাজ করতেছি, যারা ডেলি কাজ করে, কন্ডাক্টরই না, যারা ডেলি কাজ করে, ডেলি বেতন পরিশোধ করা হয়, তারা দেখা যায় যে মালিক দেখলে কাজ করে, আর মালিক না থাকলে মালিকের অনুপস্থিতিতে তারা বসে থাকে, কাজের ফাঁকি দিচ্ছে, এটা তো নিজেকে নিজে দোকান,
কেননা তার তো ডেইলি বেসিসে টাকা চলেই আসবে,
চলে আসবে।
এবং আমার টাকা আসলে হলো, এক কথা দেখা যায় যে আমার টাকা আসলেই হলো, তার কাজের গুণাগুণটা কিরকম হচ্ছে এটা দেখার বিষয় নয় বলে থাকে আসলে।
এখানে দেখুন না আপনি, যে যারা কন্ডাক্টর, আমরা যে পয়েন্টটা এখন বলছি যে যাকে প্রজেক্ট দেওয়া হয় সে চায় যে কম, যে যতটুকু এগ্রিমেন্টে তার সাথে কথাবার্তা বলা হয়েছে যে টাকার অ্যামাউন্ট তাকে দেওয়া হয়েছে একটা প্রজেক্টের জন্য, সে কি করে ওই প্রজেক্টটা কম টাকা দিয়ে করে কিছু টাকা সে নিজের স্বার্থের জন্য নিয়ে ফেলে। তো এখানে এক প্রকার ধোকা, আর এক প্রকার যে আমরা যে শ্রমিক এই প্রজেক্টের জন্য হকদার ছিল সে তাকে মাহরুম করেছে। এই প্রজেক্টের জন্য তো নিশ্চয়ই কিছু না কিছু শ্রমিক হকদার ছিল, তো ও সেই হকদার শ্রমিক দেখে কি করেছে, এই প্রজেক্ট থেকে সে মাহরুম করেছে।
এটা কিন্তু লেখকের আসলে খুব গুরুত্বপূর্ণ কথা, যে একটা জিনিস, একটা লেভেলের একটা কাজ শ্রমিক, যেমন আপনি বললেন যে আমাকে অমুক পয়েন্টের অমুক বেসের একজন লেবার লাগবে, সে অমুক বেসের অমুক লেভেলের মধ্যে যে যেতে থেকে অনেক সময় লেগেছে, অমুক লেভেলের স্তরের মধ্যে ওই পর্যায়ে যাওয়ার জন্য ওই পরিশ্রম থেকে ওই পরিশ্রমের ব্যক্তি থেকে অনেক বছর পরিশ্রম করতে হয়েছে ওই যোগ্যতাটা নেওয়ার জন্য, তাহলে এই এত কষ্ট করা একজন শ্রমিক ব্যক্তিকে আমি ওই কাজ তার প্রাপ্য কাজটাকে না দিয়ে তার থেকে যে নিচু কাজ, যে একজন কম লেবার যার কোনো কম গুণ রয়েছে তাকে দিয়ে দিলাম, ওই তার হকটা নষ্ট করলাম না আমি, যেটা আপনি বলতেছেন আমাকে কিছুক্ষণ আগে। আসলে লেখক তো একটা বিষয় সেটা হচ্ছে যে এই আমাদের সমাজের মধ্যে এই বিষয়টা যদি দেখি, আপনি যেটা বললেন যে আমাকে বলেছে সেটা কন্ডাক্টরটাকে হোক আপনার অথবা ইঞ্জিনিয়ারকে হোক যে অমুক মাল গুণাগুণ আমাদের অমুক গুণাগুণে আমাদের মালগুলো লাগবে, এখন সেই গুণাগুণের মালপত্র আমি না দিয়ে যে কম গুণাগুণে দিয়ে দিলাম, যখন এই বিল্ডিংটা হবে যখন এই ব্রিজটা হবে তাহলে এরপরে যদি কোনো দুর্ঘটনা হয় তাহলে তার ভাগিদারটা কে হবে?
আচ্ছা, কুরআনুল কারিমেতে এভাবেই ইরশাদ করা হয়েছে সূরা বনি ইসরাইল এর মধ্যে একটা আয়াতে মোবারকার সারমর্ম কিছুটা এরকম যে আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দিচ্ছেন যে তোমরা প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না, কেননা কিয়ামতের দিন এটা সম্পর্কে কৈফিয়ত নেওয়া হবে। এখন চিন্তা করুন, আমাকে আমাকে একটা প্রজেক্ট দেওয়া হয়েছে একটা এগ্রিমেন্টে, এখন আমি আমাকে তো একটা কি আমাকে বিশ্বাস করে আমাকে বিশ্বস্ত মানুষ হিসেবে ভেবে চিন্তা করে আমার উপরে যিনি আছেন উনি আমাকে বিশ্বাস করে আমাকে একটা এগ্রিমেন্ট দিয়েছেন, একটা এগ্রিমেন্টের পরি মানে একটা এগ্রিমেন্টের বদলতে আমাকে একটা প্রজেক্ট দিয়েছেন, মানে
সেটাও রাজমিস্ত্রিকে বলল যে আমি অমুক কাজটা করে ফেললাম,
যে কোনো ক্ষেত্রে আমার আমাকে বলা হয়েছে যে আপনি এই প্রজেক্টটা আপনি এই এই অমুক অমুক গুণসম্পন্ন ব্যক্তি রাজমিস্ত্রি রাখবেন, অমুক অমুক গুণসম্পন্ন রাজমিস্ত্রি দ্বারা আপনি এই প্রজেক্টটা করে নেবেন এবং যতটুকু ভালো হয় এই প্রজেক্টটা ততটুকু ভালোভাবে আপনি কমপ্লিট করবেন। এখন দেখা যায় যে আমাকে একটা কি করেছে, উনি বিশ্বস্ত মানুষ, আমি ওনার বিশ্বস্ত মানুষ হিসেবে আমাকে প্রজেক্টটা দেওয়া হয়েছে, এখন আমি ওনার কি করলাম, ওনার যে আমার আমার উপর বিশ্বাস করে আমাকে যে প্রজেক্ট দেওয়া হয়েছে আমি সেটা খেয়ানত করলাম, কেননা কিয়ামতের দিন সেটার কৈফিয়ত নেওয়া হবে। এখন চিন্তা করুন, আল্লাহ তাআলা যদি কৈফিয়ত নেই আমরা সেখানে নড়াচড়া করার মতো কোনো ক্ষমতা
নেই। আমাদের নবী কিরকম ছিলেন, একবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে বলেছিলেন যে তাকে বলে গিয়েছিলেন যে আমি আপনি একটা কাজ করে যান, তিন দিন পরে এসেছিল, তিন দিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গার মধ্যে
রওয়ায়েত এটা ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একজন ব্যক্তির কাছে বা সাহাবীর কাছে টাকা পান, ওই সাহাবি বললেন যে আমি ঘর থেকে নিয়ে আসতেছি, যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মতি দিয়েছেন যে আমি ঘর থেকে টাকা নিয়ে আসতেছি, তা আপনি বললেন সম্মতি দিয়েছেন, আপনি তো দাঁড়িয়েছিলেন, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়েছিলেন, এমনকি তিন দিন পর্যন্ত যে প্রতিশ্রুতি দিয়েছেন ওয়াদা দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তিন দিন পর্যন্ত ওই স্থানে
ইসলাম দায়িত্ব প্রতিশ্রুতি কত গুরুত্ব দেয়, যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই যে সামান্য গোলামের কাছে যদি নাও চলেও যেতেন ওই জায়গা থেকে, গোলাম তো কিছু বলার ছিল না,
ছিল
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই তিন দিন পর্যন্ত ওই জায়গা থেকে গিয়েছে।
সুবহানাল্লাহ।
তাহলে আজকে আমাদের আছে দর্শক শ্রোতা, এই যে বিষয়টা আমরা নিয়েছি এখন যে বিষয়টি আমরা আলোচনা করছি যে মানুষকে যেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সে প্রতিশ্রুতি মোতাবেক কাজটা করা এবং সে প্রতিশ্রুতিটা কেয়ানত করা, এটা কত মারাত্মক গুণা, সেটা আমাদের ইসলাম ধর্মের মধ্যে হারাম বলা হয়েছে, আর কিন্তু আজকে আমরা সেটা কোনো গুনাহই মনে করি না। আমার নিজের লাভের জন্য, নিজের সামান্য দুনিয়াবি ধন সম্পদের জন্য কত প্রতিশ্রুতি আমরা এটা এরকম হবে বলে তার বিপরীতটা করে থাকি। আসলে লেখক ভাই এটা খুব একটা আমাদের
দায়িত্ববোধ এমন একটা গুরুত্ব যে প্রত্যেকে দায়িত্ববান, জিম্মাদার প্রত্যেকে,
মানে এক কথা আল্লাহ আমাকে মানুষকে জিম্মাদার হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন,
তো মালিক আমাকে কনস্ট্রাকশনের কাজ দিয়েছেন তাহলে এটা আমার দায়িত্ব, যে লেবার আমার অর্থাৎ কন্ডাক্টর আন্ডারে যারা লেবার রয়েছেন তাহলে তাদের কাজ হচ্ছে নির্মাণ করা, এটা একটা দায়িত্ব, এই দায়িত্বের ব্যাপারে সবাইকে জিজ্ঞাসা করা হবে। যেমন রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউল, অর্থাৎ খবরদার সাবধান, প্রত্যেকে জিম্মাদার, কেউ জিম্মাদার থেকে খালি নেই, এবং প্রত্যেককে জিম্মাদারের ব্যাপারে দায়িত্বের ব্যাপারে কি করা হবে, প্রশ্ন করা হবে। আরো বলছেন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং তাকে তার দায়িত্বের ব্যাপারে প্রশ্ন করা হবে, ফাল ইমামু আল্লাযী আলা আন-নাসি রাঈন, যে ইমাম রয়েছে, নেতা রয়েছে, যে সমাজের ইমাম রয়েছে, তার অধীনস্থিত অনেক মানুষ রয়েছে, ওই মানুষের সেই জিম্মাদার, এবং ওই জিম্মাদারের ব্যাপারে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। ওয়ার রাজুলু রাঈন আলা আহলি বাইতি, যিনি স্বামী অভিভাবক রয়েছেন, এটা হোক পিতা, এটা হোক ভাই, তাকে তার অধীনস্থের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আমার অধীনস্থে যে স্বামী রয়েছে, আমার অধীনস্থে স্ত্রী রয়েছে, পুত্র রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, এটা আমার দায়িত্ব, তাদেরকে শিক্ষা দেওয়া, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা, তাদেরকে কোরআন ও সুন্নার পথে পরিচালিত করা, সেটা কার দায়িত্ব? অভিভাবকের দায়িত্ব। তাকেও তার দায়িত্বের ব্যাপারে প্রশ্ন করা হবে। এর মধ্যে আরো ইরশাদ করছেন, ও আব্দুর রাজুলি রাঈন আলা মালি সাইয়্যিদিহি, এই যে আগেকার দিনে তো দাস প্রথা ছিল, তার যারা দাস দাস রয়েছে, যারা গোলাম রয়েছে, সেই দায়িত্ববান, তার দায়িত্ব কি তার মালিকের সম্পদকে কি করা, সংরক্ষণ করা।
আচ্ছা ফারুক ভাই, যা আপনি বললেন যে দায়িত্বর ব্যাপারে, তো চিন্তা করে দেখা যায় যে যেখানে দায়িত্বর ক্ষেত্রে, দায়িত্ব পালন করার ক্ষেত্রে কুরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে, কিন্তু আজকে দেখা যায় যে আমরা প্রথমে বলেছি যে একটা মানুষকে দুনিয়াতে পাঠানো হয়েছে জিম্মাদার হিসেবে, দায়িত্ববান হিসেবে, আর আজকে আমরা দেখতে গেলে শুধুমাত্র আমরা আজকের এই বিষয়টা যে রাজমিস্ত্রি ভাইদের লেবার কেন হবে, প্রতিটা ক্ষেত্রে আজকে দায়িত্ব এর কেয়ানতের ক্ষেত্রে আমরা কত একেবারে অবহেলা।
সে তার দায়িত্ব ছিল যে মনে করেন এখন তো 8 ঘন্টা বা 10 ঘন্টা তার মানে ডেইলি লেবার যারা রয়েছে, 8 ঘন্টা যতটুকু কাজ তার করা দরকার সে করতেছে না, তাহলে সেই দায়িত্ব অবহেলা করছে।
অবহেলা বলতে কেমন অবহেলা? যেমন 8 ঘন্টা কাজের জন্য বলা হয়েছে, সে কিন্তু 8 ঘন্টা কাজ করছে, ঠিক আছে, কিন্তু দেখা যায় যে কাজের মাঝে মাঝে সে সময়টা তার একটু,
8 ঘন্টা যতটুকু কাজ হওয়া দরকার ততটুকু হয় নাই, কেননা সে মাঝখানে যখন মালিক অনুপস্থিত ছিল তখন তো সে বসেছিল, তো 8 ঘন্টা যতটুকু হওয়ার কথা ততটুকু হয়নি। এবং যদিও বা সে সদা চেষ্টা করেছে যে আমার এটা দায়িত্ব, যাদের অবশ্যই জ্ঞান রয়েছে, যাদের মধ্যে আল্লাহ তাআলার বয় রয়েছে, আল্লাহ আল্লাহ রসুলের বয় রয়েছে, জবাবদিহিতার বয় রয়েছে, সে অবশ্যই চেষ্টা করবে যে আমার এই দায়িত্ব, আমার এই দায়িত্ব পালন করতে হবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম এর একটা দায়িত্ব ছিল যে আল্লাহ তাআলা আদেশ করেছেন যেন কাবাঘরের নির্মাণ কাজ শুরু করেন, অর্থাৎ কাবাঘর নির্মাণ করেন। এই আল্লাহ তাআলার দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার ঘর কাবা শরীফ রয়েছে, ওইটা 10 বার নির্মাণ করা হয়েছে, একবার করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, এবং ইসমাইল আলী সালাতাম যে কাবাগরের নির্মাণ করেছেন, আল্লাহ তালা কোরআন কর্মের মধ্যে সুস্পষ্ট বর্ণনা করেছেন। এই কাজের কাজটা করেছেন ইব্রাহিম আলী সালাতাম সহযোগী, আমরা যে যুগালি বলতেছি, সহযোগী ছিলেন কে? ইনার পুত্র হযরত ইসমাইল যাবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম।
তাহলে কত বড় সৌভাগ্যবান যারা রাজমিস্ত্রির কাজ করে থাকে, যে কাজটা আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম করে এসে গিয়েছে,
কাবাঘরের নির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম,
তাদের একটা গর্বের বিষয় যারা রাজমিস্ত্রির কাজ করে। হয়তো আজকে আমি গড় প্রাসাদ বানাচ্ছি, কিন্তু সেম এই নিয়মে কিন্তু আমাদের কাবাঘর
নির্মাণ করেছেন। এবং সহযোগী কে ছিলেন? হযরত ইসমাইল আলাইহিসসালাম। এবং যখন কাজ সম্পন্ন করলেন, আমাদের জন্য, মাদানী চ্যানেলের জন্য যারা মাদানী চ্যানেল স্ক্রিনে রয়েছেন, যারা এই পেশার মধ্যে নিয়োজিত, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন। যখন কাজটা সম্পন্ন করলেন তখন তিনি কি বললেন? আল্লাহ তাআলা কাজের আদেশ দিলেন, তিনি কাজ করে ফেলছেন, আবার দোয়া করার কি প্রয়োজন ছিল? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম, হে আমার প্রভু, হে আমার রব, আমাদের পক্ষ থেকে এই কাজটা কবুল করুন।
সুবহানাল্লাহ,
আমার যে দায়িত্ব, আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন, ওই দায়িত্ব জানি না আমি কতটুকু করতে পেরেছি, কতটুকু আমার যতটুকু দরকার ততটুকু করতে পেরেছি কিনা জানি না, কিন্তু হে আল্লাহ আমার এই কাজটা কবুল করুন।
মানে একটা জিনিস দায়িত্বের প্রতি কত সংঘবদ্ধ, মানে
যারা লেবার, জি যারা লেবার রয়েছে, যারা কাজ করতেছেন, আমিও একটি কাজ করতেছি, আমার যে দায়িত্ব রয়েছে যেন ওই দায়িত্ব সম্পন্ন করার পর আমার দোয়া করা উচিত। আমি তো চেষ্টা করেছি যতটুকু করার কথা ছিল, তা হয়তো করতে না পারলেও আল্লাহ তাআলার দরবারে দোয়া করা উচিত,
মানে হে আল্লাহ আমি এই কাজটা করেছি কিন্তু আল্লাহ এই কাজটাকে আমি মালিকের সন্তুষ্ট মোতাবেক করতে পেরেছি কিনা, যদি হক নষ্ট হয়ে যায় আল্লাহ আমি আপনার কাছে অনেক কি
ক্ষমাপ্রার্থী।
আসলে এটা আল্লাহ তাআলার ভয় না, যার মনের মধ্যে থাকে সে কখনো এই যে
ফাঁকি
দিবে না,
মালিকের অনুপস্থিতি সে কখনো বসে থাকতে
পারে, বসে থাকতে পারবে না। যেমন আপনার একটা ফাঁকি দিয়ে থাকে কিরকম জানেন, যেমন মনে করেন যে যখনই কোনো কন্ট্রাক্টে কাজ হয়ে থাকে যে আপনি এতদিনের মধ্যে আমার এই কাজটা করে দিবেন, তো দেখা যায় যে তখন তাড়াতাড়ি কাজ সেরে ফেলে, কিন্তু যখন ওই ডেলি ওয়াইজ করে দেয় যে আপনি এত ঘন্টা থেকে এত ঘন্টা কাজ করবেন, তখন কিন্তু দেখা যায় কাজের মধ্যে
ফাঁকি দেয়,
যেটা আজকে আমাদের মধ্যে এই স্তরের মধ্যে বেশিরভাগ দেখা যায়।
যে আমরা দেখতেছি সচরাচর দেখতেছি যে যখন কন্ট্রাক্টে দেওয়া হয় তখন তারা কাজটা তাড়াতাড়ি করে ফেলে, আর যখন ডেলি করা হয় তখন তারা সময় পার করে দেয়, কাজ কি হয় না শেষ হয় না, অথচ ওই সেই 20 দিনে সম্পন্ন করেছে কিন্তু 10 দিনে সম্পন্ন করতে পারতো।
তো আসলে ফারুক ভাই এই বিষয়গুলা যে রাজমিস্ত্রি ভাইদের এই যে হক, আমাদের যারা মালিকের হক নষ্ট করা অথবা দায়িত্বের ক্ষেত্রে অবহেলার ক্ষেত্রে এই পরিশ্রমী ভাইদের এই বিষয়গুলো কেন আমরা আজকে অনুষ্ঠানের মধ্যে তুলে ধরছি, যেন তারাও এখান থেকে শিখতে পারে যে আমি একজন শ্রমিক, আমি একজন যে আল্লাহ তাআলা আমাকে একটা জিম্মাদারি দিয়েছে আমার পরিবারের বলেন, এবং যে কাজটা করে যে আমার মালিকের দায়িত্বটা আমি নিয়েছি এই কাজটা করে যাচ্ছি, আল্লাহ তাআলা আমাকে এই দায়িত্বের ব্যাপারে কেমন দিন জিজ্ঞাসা করবে, এটার ভয় যেন আমাদের মনের মধ্যে আসে, এবং এই অনুষ্ঠানের এই আলোচনা থেকে যেন আমরা এটা শিক্ষা হাসিল গ্রহণ করতে পারি, আমার শ্রমিক আমার পরিশ্রমিক কাজের মধ্যে যেন শরীয়ত বিরোধী কোনো কাজ না হয়।
ফাঁকি দেওয়ার কারণে এটা হচ্ছে যে আমরা হারাম এবং হালাল মিশ্রিত করে ফেলছি।
আল্লাহু আকবার।
যে ফাঁকি দিলাম আধা ঘন্টা এক ঘন্টা, আমি যে 7 ঘন্টা কাজ করি,
আসলে ফারুক ভাই আপনি
1 ঘন্টা কাজ করি,
অবাক হবেন যে তারা যে কাজটা করে যাচ্ছে এটা কত বড় একটা হালাল রিজিকের একটা কি, তাদের পরিশ্রমিক যেগুলো হচ্ছে, একটা কথা আছে না যে গাম পড়লে যে কষ্টটা করে থাকে, এই ধরনের কাজ এগুলোর কারণ তাদের গুনাহ মাফ হয়ে যায়। যারা এই ধরনের পরিশ্রম গুলো করে থাকে, যে সকল ইসলামী ভাইয়েরা যারা এই যে রাজমিস্ত্রি বলেন যে সকল পরিশ্রম করে থাকে, এগুলো তাদের গুনাহের মাফের মাধ্যম হয়ে যায়, গুনাহের কাফফারা হয়ে যায়।
আলাইহিস সালাম করেছেন, এবং আমরা কি করতেছি হালাল এবং হারামকে মিশ্রিত করে ফেলছি।
আফসোসের বিষয়,
আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করে ফেলিও না।
আল্লাহ,
7 ঘন্টা তো কাজ করছি, 1 ঘন্টা এটা
চুরি করার
কারণে, চুরি করে আমি 7 ঘন্টাকে কি করে হালালকে সামান্য হারাম দিয়ে মিশ্রিত করে ফেলছি, এটা কত বড়।
দুধের মধ্যে যদি সামান্য একটু লবণ মিশ্রিত করে দেন,
মিশ্রিত করে দেয় বা নাপাক জিনিস মিশ্রিত করে সামান্য করে, সমস্ত দুধ কি হয়ে যাচ্ছে,
নষ্ট হয়ে যাচ্ছে।
অথচ আমি পরিশ্রম করতেছি হালাল ইনকামের জন্য, এটা যে কত গুরুত্ব এবং এটা যে কত ফজিলতপূর্ণ কাজ, হাদিসে পাকের মধ্যে রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা আকালা আহাদুন তুআমান খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এমন কেউ নেই যে তার হাত দিয়ে যা আহরণ করে তার চেয়ে উত্তম আহার আর কোনো কিছু হতে পারে না।
আল্লাহু আকবার, সুবহানাল্লাহ।
এবং যে কাজটা, ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি নিজের হাতে উপার্জন করে আহার করেছিলেন।
সুবহানাল্লাহ।
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন যে নিজের উপার্জিত বস্তুর খাওয়ার চেয়ে অন্য কোনো উত্তম কোনো খাওয়ার নেই। সুবহানাল্লাহ। আজকে আমি এই রাজমিস্ত্রির পেশাকে নির্বাচন করে রাজমিস্ত্রির পেশা নিয়ে আমি রোজগার করছি, আমি এখানে সামান্যতম ফাঁকি দিয়ে ধোকা দিয়ে কেন হালালকে হারাম করছি, আমাদের বোঝা উচিত। হ্যাঁ, আমি পারতেছি না, বা আমার এগ্রিমেন্টে ছিল 8 ঘন্টা, আমি করতে পারছি 7 ঘন্টা, তাহলে আমি 1 ঘন্টা যে আমার অবহেলা বা আমার অসুস্থতা লাগছে সেটা মালিককে বলে,
মালিককে বলে দিই,
যদি মালিক সন্তুষ্ট থাকে তাহলে তো হয়ে যাচ্ছে, নাহলে হয়তো কিছু টাকা কম দিবে, এটার মধ্যে সন্তুষ্ট থাকা।
আসলে একটা জিনিস যদি দেখা যায় না, যে আমার এই সারাদিনের মধ্যে 500 টাকা কি বেতন, তো মনে করেন আমি 1 ঘন্টা কি করলাম, কাজ কম করলাম, তো মালিককে যদি বলি মালিক আমাকে কি করেন 50 টাকা কম রাখেন, আসলে দেখা যাবে কোনো মালিক এমন না যে সে 1 ঘন্টা কম কাজ করার কারণে তাদেরকে 100 টাকা কম নিবে। বেশিরভাগ দেখা যায় যে যারা শর্টকাট কাজগুলো করে থাকে তারা কিন্তু এই ধরনের নিবে না, তারা বরঞ্চ মালিক খুশি হয়ে যাবে যে আমার এই যে এই মজুরি সে কি করছে, নিজের কাজের ব্যাপারে কত একেবারে সে নিজে সচ্ছল রয়েছে। আসলে মাদ্রাসা ছেলে দর্শক শ্রোতা, যে কাজের ক্ষেত্রে অবহেলা না করা এবং যেই মালিকের সাথে প্রতিশ্রুতি হয় সে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া এবং প্রতিশ্রুতিটা পালন করা, এক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত। তো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরা পর্যায়ক্রমে এই ধরনের আরো বিষয় নিয়ে আলোচনা করবো। এবার আমরা আসুন আমাদের লিয়াকত ভাই থেকে আমাদের এই আর কিছু ইনশাআল্লাহ মাদানী ফুল শ্রবণ করবো ইনশাআল্লাহ।
জি, ফারুক ভাই যেটা বলেছে যে হালালকে যাতে আমরা হারামের সাথে মিশ্রিত না করি, এজন্যই তো আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্তই হচ্ছে হালাল উপার্জন। কারণ আপনি যদি হারাম উপার্জনকৃত বস্তু আহার করেন এবং সেটা যদি আপনার শরীরের মধ্যে প্রবেশ করে, সেই শরীরের মাধ্যমে আপনি যতই ইবাদত রিয়াজত করেন না কেন, সেই ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এখন দেখুন, আপনি আপনার হারামের দ্বারা তো নিজেও গুনাহগারের মধ্যে পরিণত হচ্ছেন, নিজে গুনাহগারের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন, নিজের ফ্যামিলি মেম্বারদেরকেও গুনাহের মধ্যে অন্তর্ভুক্ত করছেন, যদিও বা ওনাদের কোনো দোষ ত্রুটি নেই।
অবশ্যই,
যদিও বা ওনাদের কোনো দোষ ত্রুটি নেই, কেননা ও ফ্যামিলির ভরণ পোষণের দায়িত্ব তো কর্তার, যিনি পরিবারের কর্তা রয়েছেন, তো সেই কর্তাই যদি হারাম উপার্জন করে, শুধু সে নিজেই জাহান্নামের হকদার হবে না, বরঞ্চ তার পরিবারদেরকেও জাহান্নামের হকদার হিসেবে তিনি নিয়ে যাবেন।
তারা
জানেও না যে আমার ফ্যামিলির যে যিনি কর্তা রয়েছেন ইনি কিভাবে উপার্জন করছেন। তারা তো ডেলির খানা, ডেলির যদি যে রিজিক রয়েছে, ডেলির খাবার দাবার যদি তারা পেয়ে যায় তাহলে তারা খুশি, ঠিক আছে না? তো তারা তো আর এটা চিন্তা করতেছে না যে আমার আব্বু হোক, আমার স্বামী হোক, আমার ছেলে হোক, ওনার কিভাবে উপার্জন করছে।
কিন্তু যেটা শরীয়তের মধ্যে রয়েছে যে যে কোন একটা খাবার সেটা আসলো, হ্যাঁ, এটা কিভাবে আসলো সেটা কিন্তু জানা দরকার,
যাচাই করা দরকার,
যাচাই করা দরকার।
তিনটা কিন্তু এটা করতেন,
যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় এক সময় তার পাশে এক সময় কিছু রুটি চলে এসেছিল, তখন জিজ্ঞাসা করলেন এটা কোত্থেকে আসলো, কিভাবে আসলো, এটা কাফিয়ত চাইলেন, যেটা হয়তো আমার কাছে আমার ঘরের মধ্যে এরকম খাবার আসার তো হয়তো যোগ্য না, কিভাবে আসলো এই খাবারটা জিজ্ঞাসা করেছিলেন। পরে হয়তো এটার আলাদা টপিক্স রয়েছে। কিন্তু একটা জিনিস, যখন আমি কোনো ঘরের মধ্যে যা কিছু কাচ্ছি না কেন, যা কিছু আসছে না কেন, এটা কোত্থেকে আসছে।
এখন দেখুন, পূর্ববর্তী বুজুর্গানে দিনরা তো আল্লাহ তাআলার ভয়ে কম্পিত থাকতেন সবসময়, এনারা রিয়াজত ইবাদতকে বেশি ইম্পর্টেন্স দিতেন। রিজিক তো আল্লাহ তাআলার গ্যারান্টি নিয়েই নিয়েছেন যে আমার রিজিক চলে আসবে, আমি যদি রিজিক অন্বেষণ করি, রিজিক তালাশ করি, আল্লাহ তাআলা আমার রিজিক মিলিয়ে দিবেন। কিন্তু আল্লাহ তাআলা ঈমানের গ্যারান্টি নেননি, আল্লাহ তাআলা বলেছেন যে তোমার ঈমানের হিফাজত তোমাকেই করতে হবে। তো দেখুন, আমরা রিজিকের তালাশ করতে করতে হারাম যে গ্রহণ করছি, হালালের সাথে হারাম মিশ্রিত করে নিজেও ডুবছি জাহান্নামের আগুনের মধ্যে, নিজের পরিবার পরিজনদেরকে নিয়েও ডুবাচ্ছি। তো দেখুন, যেখানে আল্লাহ তাআলা খুদ রিজিকের গ্যারান্টি নিয়ে নিয়েছেন, এভাবেও ইরশাদ হচ্ছে যে বান্দাকে সৃষ্টি করার 50,000 বছর আগে
বান্দার
রিজিক লিখে দেওয়া হয়।
ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, অর্থাৎ দুনিয়ার মধ্যে এমন কোন প্রাণী নেই যে প্রাণীর খাবারের দায়িত্ব আল্লাহ তাআলা নেন।
দেখুন না,
ইল্লা আলাল্লাহি রিজকুহা, তার রিজিকের দায়িত্ব আমি নিয়ে নিয়েছি। এটা রিজিকের দায়িত্বটা আল্লাহ তাআলা নিজে নিয়ে নিয়েছে।
আল্লাহ আল্লাহ আল্লাহ।
দেখুন, এটা আসলে আমরা ফারুক ভাইয়ের কথার মাধ্যমে আমরা এটাও দেখতে পাই যে আমরা মানুষকে বাদ দিয়ে আমরা যদি পশু পাখির কথা চিন্তা করি, ওরা সকালবেলা রওনা হয়, সন্ধ্যায় তারা কি পেট ভরে আসে, তো কোত্থেকে? আল্লাহ তাআলা রিজিক লিখে দিয়েছেন। তো দেখুন, আমাদের বান্দা, আমরা তো শ্রেষ্ঠ মাকলুক, আমরা আশরাফুল মাকলুকাত আমাদেরকে বলা হয়েছে, তো আমরা শ্রেষ্ঠ মাকলুকের পরিচয় দিই, আমরা রিজিকের তালাশের চিন্তাটা হয়তো বা এটা আসলে আমরা এখন দুনিয়া বিসেন্স এমন হয়ে গিয়েছে যে দুনিয়া এমন একটা মানে আমাদের সামনে এমন ভাবে উপস্থাপন হচ্ছে, প্রেজেন্টেশন এমন ভাবে হচ্ছে দুনিয়াটাকে, যে দুনিয়ার ইম্পর্টেন্স আমাদের জন্য সবচেয়ে বেশি হয়ে গিয়েছে। দুনিয়াতে কিভাবে আমি সর্বোচ্চ স্থানে পৌঁছাবো সেটা টেনশন আমাকে বেশি দেওয়া হয়। এটা টেনশন এখন কেউ দেয় না যে তোমার ইমানের হিফাজত করো,
তোমার ইমানের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা কাজের ক্ষেত্রে, প্রতিটা কথার ক্ষেত্রে, যে আমার আখিরাতের চিন্তা, আমার ইমানের চিন্তা, এটা আমাদের উঠে গিয়েছে,
এটা উঠে গিয়েছে। এটা একমাত্র দুনিয়ার যে দুনিয়াতে ডুবে গিয়েছে,
তার কাছ থেকে এই ইমানের হিফাজতের টেনশন, ইবাদতের টেনশন, রিয়াজতের টেনশন, হালাল হারাম বাছার টেনশন এগুলো চলে যাবে। কিন্তু দেখুন আলহামদুলিল্লাহি আজ্জাওয়াজাল দাওয়াত ইসলামী, এই দাওয়াত ইসলামী আমাদেরকে শিখাচ্ছে যে হালাল হারাম পার্থক্য করো। আজ দাওয়াত ইসলামী না থাকলে হয়তো বা আমি আর আপনি মাদানী চ্যানেলের স্ক্রিনের সামনে বসে এই হালাল হারাম সম্পর্কে আলোচনা করতে পারতাম না, হয়তো বা আমরাও এই মাদানী পরিবেশে আসার আগে হারামের মধ্যে ডুবেছিলাম। কিন্তু দেখুন আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে শিখাচ্ছে যে হারাম থেকে বেঁচে থাকো এবং ইমানের হিফাজত করো। বাপা শেখে তরিকাত আমির আহলে সুন্নাত সবসময় একটা কথা বলে যে দোয়া করবা সবসময় ইমানের হিফাজতে। সর্বোত্তম দোয়া হচ্ছে ইমানের হিফাজতের জন্য দোয়া। তো আজকে আমরা কয়েকজন ইমানের হিফাজতের জন্য দোয়া করছি, আমাদের সবসময় দোয়ার মধ্যে এটা লাজিম আবশ্যক রাখা উচিত যে আল্লাহ আমার ইমানের হিফাজত করো তুমি। আমরা কিন্তু কন্ডাক্টর মানে যাদের আন্ডারে লেবাররা কাজ করে, যাদের আন্ডারে রাজমিস্ত্রিরা কাজ করে, ওনাদের ব্যাপারে বলেছি যে কন্ডাক্টরকে যে লেবারের পরিষদ যে পারিশ্রমিক আছে এগুলো কিন্তু কি করা দরকার, ওনাদের দিয়ে দেওয়া দরকার। কিন্তু আমার ফারুক ভাই যেটা বলেছেন যে লেবারদেরও যে রয়েছে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বটা ওনাদেরকে পালন করতে হবে। এখন দেখা যাচ্ছে ওনারা দায়িত্ব পালনে যদি অবহেলা হয় তাহলে হালাল হালালের মধ্যেও কিন্তু হারাম মিশ্রিত হয়ে যাবে। আচ্ছা, আবার কন্ডাক্টররা যদি যে এগ্রিমেন্টের উপর প্রজেক্টটা নিয়েছে সেটা যদি না করে তাহলেও কিন্তু কি ওনার
হারামটা মিশ্রিত
হয়ে যাবে, ওটা কিন্তু ওনার ধোকার মধ্যে ইয়া হয়ে যাচ্ছে। তো ধোকাও এক প্রকার কি হারাম, আল্লাহ তাআলা তো এটাকে নিষেধ করেছে ধোকা দেওয়া থেকে। তো দেখুন প্রিয় ইসলামী ভাইরা, আরেকটা এভাবেও ইরশাদ হচ্ছে আকা আলাইহিস সালামের ফরমান যে তোমরা শ্রমিকের ঘাম শুকানোর আগে কি করো,
তার পারিশ্রমিক ইরশাদ করেন যে উতুল আজির আজরহু ক্বাবলা আন ইয়াজিফা আলাকহু, শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে তার পারিশ্রমিক দিয়ে দাও।
এখন চিন্তা করেন আমাদের কান্ট্রিতে এটাও দেখা যায় যে আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা লেবার কাজ করলো, সে অনেক খাটলো, একটা রাজমিস্ত্রির কাজ কিন্তু অনেক টাফ, এটা আমরা সকলেই জানি, আমরা সকলেই উপলব্ধি করতে পারি, আমি করি না বিদায় হয়তো বা আমার কাছে সেটা জানা নেই,
আমরা রাজমিস্ত্রি থেকে জোগাড়ের কষ্টের মাত্রাটা আরো
বেশি। তো দেখুন রাজমিস্ত্রি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছে, সে এটা আশায় যে সে যদি ডেইলি বেসিসের ওয়ার্কার হয় তাহলে সে আশা করে যে না আমি সন্ধ্যা শেষে আমার টাকা আসবে, আমার
ফ্যামিলি
পরিবারের কাছে যাবে, তার একটা আশা আছে, ইচ্ছা আছে যে আজকের টাকা দিয়ে এটা করব, কালকে যেটা টাকা পাবো সেটা দিয়ে অমুক করবো তমুক করবো,
তার পরিবারও চেয়ে থাকে আজকে বাবা কাজ করে পরিশ্রম করে ঘরের জন্য কিছু নিয়ে
আসবে। এখন দেখুন যদি কোনো কন্ডাক্টর বা কোনো মানে বলুন যার আন্ডারে কোনো লেবার কাজ করে, যে কাজ করছে তার পারিশ্রমিক যদি দিন শেষে নির্ধারণ করা হয় দিন শেষে না দেয় তাহলে সেটাও শ্রমিকের উপর এক প্রকার জুলুম।
কেমন জুলুম, আমি যেটা বললাম না, পুরো পরিবার চেয়ে থাকে, ছোট ছোট বাচ্চা চেয়ে থাকে যে আজকে বাবা ঘরে আসবে আমার জন্য অমুক অমুক জিনিস নিয়ে আসবে, আর বাবা এদিকে যখন টাকা পেল না তাকে কিভাবে নিয়ে আসবে,
এটা এক প্রকার জুলুম। এবং জুলুমের ব্যাপারে এভাবে ইরশাদ হচ্ছে তিনটা কারণে ইমান ছিনিয়ে নেওয়া হয়, তিনটা কারণে ইমান ছিনিয়ে নেওয়া হয়। নাম্বার এক, যে ইমান যে পেল, কোন মুসলমান ইমানের দৌলতে ধন্য হলো সেটা কৃতজ্ঞতা প্রকাশ করলো না, তাহলে ইমান ছিনিয়ে নেওয়ার আশঙ্কা রয়েছে। নাম্বার দুই, ইমান চলে যাওয়ার ভয় না করা, আমার ইমান যে চলে যেতে পারে কোনো কুফরি কালিমাতের মাধ্যমে, কোনো আল্লাহ তাআলার নাফরমানি করার মাধ্যমে যে আমার ইমান চলে যেতে পারে সেটার ভয় না করা, এবং গুনাহ করতে করতে যদি আমার ইমান চলে যাবে সেটার ভয় না করা, এক্ষেত্রেও কিন্তু ইমান থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে। এবং নাম্বার তিন, ইরশাদ করা হচ্ছে যে মুসলমানকে জুলুম করা, মুসলমানের উপর জুলুম করা, মুসলমানদের উপর জুলুম করলে ইমান থেকে ইমান হারা হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
জুলুম যে তার পারিশ্রমিক
না দেওয়ার ব্যাপারে, এটা
না দিয়ে তাকে ঘোরানো, এটাও একটা জুলুম।
আসলে এই আজকে যে বিষয়টা নিয়ে আমরা,
এটাও হয় যে যারা লেবার রয়েছে এদের দ্বারা বেশি পরিমাণে কাজ করে অল্প টাকা দেয়,
এটা আমি বললাম না আপনাকে,
দীর্ঘক্ষণ কাজ,
অর্থাৎ যারা জোগাড়ে রয়েছে দেখা যায় তার জোগাড়ের দ্বারা সে পারবে, তার একজন মানুষ, সে একজন এত নজওয়ান, সে যে হোক না কেন তার স্বার্থ মোতাবেক সে এতটুকু কাজ করতে পারবে, আমি দিলাম তাকে তার ডাবল কাজ।
বা নিয়ম হচ্ছে 8 ঘন্টা কিন্তু সে 12 ঘন্টা কাজ করাচ্ছে, আর ওই লেবারও বাধ্য হয়ে পেটের দায়ে সে করতে বাধ্য।
আচ্ছা দেখুন না, এই শ্রমিকের কিন্তু মনে তখনই কষ্ট লাগে, কেননা ওই শ্রমিক থাকে যে হ্যান্ড টু মাউথ ওয়ার্কার, অর্থাৎ দিনে আনে দিনে খাই। এখন চিন্তা করুন আমরা তো যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান রয়েছি বা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে লিড করি, তা আমরা তো আমাদের মাস শেষে একটা অ্যামাউন্ট পাই, ওই অ্যামাউন্ট দিয়ে আমরা পুরো মাস চলতে পারি। কিন্তু যারা দিনে আনে দিনে খাই তারা যদি ওই দিনের পারিশ্রমিক না পায় তাহলে তারা কিভাবে আহার করবে, তাহলে দেখুন তারা পুরো দিন পরিশ্রম দিল, এবং যার প্রজেক্টের জন্য পরিশ্রম দিল সে যদি তার পারিশ্রমিক না দেয়, তাহলে কিয়ামতের দিন ওই ব্যক্তি কিরূপ লজ্জার শিকার হবে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে।
মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ রয়েছে, তাদের কাছে আরজ, কেউ না কেউ যারা স্ক্রিনের মধ্যে রয়েছে আমাদের মাদানী চ্যানেল দেখছেন, কেউ না কেউ কন্ডাক্টর রয়েছে, যে কোনো কিছুর কন্ডাক্টর,
যেকোনো ক্ষেত্রে সে কেউ না কেউ লিডার রয়েছে,
অধীনস্থে অনেকজন ওয়ার্কার রয়েছে, আমাদের বোঝা উচিত যেন আমাদের দ্বারা তাদের উপর অত্যাচারিত না হয়। আমরা মনে করি যে আমাদের জ্ঞানহীনতার কারণে আমরা মনে করি যে এই মানুষের উপর অত্যাচার করলে, মারধর করলে জুলুম, এটা না। জুলুমের সংজ্ঞায় এটা রয়েছে যে কোন একটা জিনিসকে যেখানে রাখা উচিত সেখানে না রেখে অন্য জায়গায় রাখলে সেটা হচ্ছে জুলুম।
আল্লাহ আল্লাহ।
টুপি মাথায় থাকবে, টুপিটা যদি মাথায় না রেখে অন্য জায়গায় রাখে তাহলে সেটা জুলুম। একটু উদাহরণস্বরূপ বলছি যে লেবারদেরকে, যারা কন্ডাক্টর রয়েছে, তার কাজ হচ্ছে 8 ঘন্টা, আমি যদি 12 ঘন্টা 14 ঘন্টা করাই ফেলি তাহলে সেটা জুলুম। আমি যে তাকে তার পারিশ্রমিক না দিয়ে ঘুরাচ্ছি এটা একটা জুলুম। আল্লাহ তাআলা বান্দার উপর ফতিল পরিমাণ, কোরআনে পাকের শব্দ ফতিলা, এটা হচ্ছে যে খেজুরের মধ্যে যে একটা আবরণ রয়েছে, খেজুরের একটা আবরণ রয়েছে, খেজুর খাওয়ার পর খেজুরের বিচির উপর একটা কি রয়েছে,
একটা আবরণ
রয়েছে, সেটা হচ্ছে ফতিলা। আল্লাহ বান্দার উপর এই ফতিলা পরিমাণও জুলুম করেন না।
আর আজকে আমরা মানুষ হয়ে মানুষের উপর জুলুম,
আমরা সচরাচর প্রতিনিয়ত জুলুম করে যাচ্ছি আমার ভাইয়ের সাথে, আমার মার সাথে, আমার বোনের সাথে, আমার অধীনস্থের সাথে আমি কি করছি, জুলুম করছি আমি বুঝতেও পারছি না।
আসলে ফারুক ভাই এটা খুব সুন্দর একটা বিষয় এবং এটা খুব একটা সেন্সিটিভ বিষয় আমাদের সমাজের মধ্যে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ আলোচনা করছিলাম আমাদের যে কাজের ক্ষেত্রে সময়ের পাবন্দি না হওয়া এবং মালিকের যেটা হক সেটা আদায় না করা এবং দায়িত্ব সঠিকভাবে পালন না করা, মালিক তার যে কর্মচারী রয়েছে তার উপর জুলুম করা, এবং জুলুমের কেমন এটা কত মারাত্মক একটা শাস্তি এবং কত মারাত্মক একটা ইসলামের মধ্যে তুলে ধরেছে সেটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত। তো আসলে মাদ্রাসায় দর্শক আমরা জানেন জুলুমের ব্যাপার আমরা প্রত্যেক ক্ষেত্রে বয়ান শ্রবণ করি, কিন্তু আসলে যখন প্র্যাকটিক্যাল আমাদের নিজের সাথে কাজের ক্ষেত্রে যখন চলে আসে আমরা দিয়ে খেয়াল রাখি না, তাই অবশ্যই আল্লাহ তাআলার ভয় রাখা উচিত। তো মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আরেকটা বিষয় দেখা যায় যে এই আজকে যেটা আমরা বিষয় নিয়েছি রাজমিস্ত্রিদের পরিশ্রম, এই রাজমিস্ত্রির পরিশ্রমের মধ্যে বিভিন্ন কন্ট্রাক্টর বলেন তারা রাজমিস্ত্রিকে অথবা রাজমিস্ত্রির সাথে অথবা রাজমিস্ত্রির যোগালের সাথে এভাবে বিভিন্ন যখন তারা কথাবার্তা কাজকর্ম হয়ে থাকে তখন দেখা যায় তারা বিভিন্ন একে অপরের সাথে খারাপ ব্যবহার করে থাকে, অথবা দেখা যায় যে এটা এই খারাপ ব্যবহার থেকে ঝগড়ার মধ্যে চলে
যায়,
গালিগালাজ করে
থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সিবাবুল মুসলিমু ফুসুকুন ওয়া কিতালুন কুফরুন, অর্থাৎ মুসলমানকে গালি দাও ফাসিক। অথচ আমরা দেখা যায় এক লেবার আরেক লেবারকে গালি দিচ্ছি, অথচ মুসলমান আমরা গালি দিচ্ছি, গালি গালাজ করে এমনকি ঝগড়াও
প্রকাশ্য গুনাহ করছে, ফাসিক। আল্লাহু আকবার, ফাসিকের
ফাসিকের সাক্ষ্য গ্রহণযোগ্য না।
আল্লাহ আল্লাহ,
যারা প্রকাশ্যে গুনাহ করে, অথচ আমরা প্রকাশ্যে গুনাহ করছি, তো এই গুনার সাক্ষী আমাদের আশপাশ যারা যারা রয়েছেন, চারিপাশে যারা রয়েছেন, কিয়ামতের দিন আমাদেরকে আমাদের বিপক্ষে সাক্ষী দেবে।
আর এই গালি গালাজ থেকে চলে যায় ঝগড়ার মধ্যে, এমনকি দেখা যায় যে অনেক আমরা বিভিন্ন নিউজও পাই যে এরকম কাজকর্ম করার মধ্যে লেবারের সাথে লেবারের গালি গালাজ থেকে কি হয়ে গেছে, ঝগড়া হয়ে গিয়েছে, একে অপরের সাথে কোনাগুনি পর্যন্ত হয়ে গিয়েছে। আর যেটা ঝগড়াকে ইসলামে হারাম বলা হয়েছে এবং আমাদের যে কত বড় একটা নিয়ামত সবে মেহরাজ, এটাও কিন্তু লুকানোর কারণের মধ্যে কি ঝগড়া রয়েছে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন রজব শরীফ থেকে, দেখছেন যে কেউ কারো কি ঝগড়া করছেন, তো তিনি যেটা বলার ছিল ওটা আর বললেন না। অনেক হিকমত রয়েছে, কিন্তু একটা কারণ যেটা লুকানোর মধ্যে ঝগড়া দেখে, যার আজকে আমরা সেই ঝগড়া এই লেবার এর কাজের মধ্যে একেবারে বেশি হয়ে থাকে। তো আসলে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের এই বিষয় অবশ্যই আমাদের খেয়াল রাখা উচিত, কারণ ইসলামের সৌন্দর্যের মধ্যে সুন্দর আচরণ রয়েছে। ঠিক সেরকম ইসলামের সৌন্দর্য হচ্ছে সুন্দর আচরণ। যেমন আপনারা দেখবেন যে রাজমিস্ত্রির ভাইরা তারা বিভিন্ন ওয়ালের উপর প্লাস্টারিং করে অথবা পয়েন্টিং করে যে ওয়ালটাকে সৌন্দর্য করার জন্য, ঠিক তেমনি একজন মুসলমানের সৌন্দর্য হচ্ছে তার মুখের সুন্দর মিষ্ট ভাষা। কিন্তু আজকে আমাদের এই মিষ্ট ভাষা কয়জনের কাছে রয়েছে? আজকে আমাদের মিষ্ট ভাষা রয়েছে হয়তো বা কোন একজন আমার আপন একেবারে মানুষের কাছে, কিন্তু যখন কাজের ক্ষেত্রে যায়, যখন নিজের কাজের নিচু স্তরের ক্ষেত্রে আমরা যখন যাই আমরা এটাও বলি যে ভাই গালিগালাজ করে কাজ না করলে আমাদের কাজ হবে না, নয় পিএস না। এবার ইসলামের মধ্যে গালিগালাজ এটার কোনো স্থান নেই, স্থান রয়েছে সুন্দর মিষ্ট ভাষার। কিন্তু আজকে আমরা দেখা যায় মিষ্ট ভাষাকে এটাকে ফেলে দিয়ে আমি বলি যে আমার কাজ হবে না, আমার লেবার কাজ করবে না, তাকে যদি গালি না দিই তাহলে সে কাজ ঠিক মতো করবে না। কিন্তু এটা ইসলামের মধ্যে এই গালিগালাজটা একটা গুনাহের কারণ রয়েছে। যে গুনাহের কারণ কথা বললাম সে ব্যাপারে একটা কথা মনে পড়ে গেল, যে যেমন একজন বান্দা তার একটা তাই সে যদি যেমন আজকে যারা রাজমিস্ত্রি রয়েছে তারা যদি যে ওয়াল প্লাস্টারিং করে থাকে, বিভিন্ন কাজ করে থাকে, এই যে ইট বালি রয়েছে, বালি বলেন, সিমেন্ট বলেন, ইট বলেন, এগুলো যদি লবণ মুক্ত না হয় অথবা বিভিন্ন ধরনের ক্ষতিকারক পদার্থ মুক্ত না হয় তাহলে ওই প্লাস্টারিং, ওই পয়েন্টিং হয়তো বা কয়েক বছর পর নষ্টও হয়ে যেতে পারে। বিভিন্ন রাজমিস্ত্রির বাইরা তারাও হয়তো এটা জানেন। ঠিক তেমনই একজন মুসলমান বান্দা যখন তার মনের সাথে তার আমলের মধ্যে যখন গুনাহ প্রবেশ করে তখন তার আখিরাত ধ্বংস হয়ে যায় এবং দুনিয়াও তা সে অবতস্তর মধ্যে লিপ্ত হয়ে যায়।
আমাদের উচিত সদা সর্বদা সদাচরণ করা, মিষ্ট ভাষায় কথা বলা, কারণ ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে যেন নরম তবিয়তে, নরম ভাষায় অর্থাৎ সুন্দর ভাষায় যেন কথা বলি। কারণ আমরা যদি দেখি আউলিয়া ইকরাম, সাহাবা ইকরাম, হুদ, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি এই সুন্দর আচরণের শিক্ষা দিয়েছেন। আমার আমিরের সুন্নত দামত বরকাতুল আলী একটা রিসালাও লিখেছেন সুন্দর আচরণ। আমরা যদি এটা পড়ি তাহলে আমরা বুঝতে পারবো আমার মধ্যে কতটুকু সুন্দর আচরণ রয়েছে। আমরা যদি দেখি আউলিয়া কেরামের জীবনে যখন আমরা দেখি পড়ি তারা অনেক মুসলমান করেছেন,
সুন্দর আচরণটা কিরকম হওয়া উচিত,
কিরকম হওয়া উচিত, তাদের সুন্দর আচরণ দেখে কাফির মুসলমান হয়েছে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তাদের কোনো অস্ত্র ছিল না, তারা কোনো কারো উপর কি করেন নাই, চাপিয়ে দেন নাই যে ইসলাম কবুল করে না হলে তোমাকে কতল করা হবে, এরকম কোনো আউলিয়া ইকরাম করেন নাই। আমার খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি যে 90 লক্ষ মুসলমান করেছেন সুন্দর আচরণ দিয়ে,
যে জায়গায়
ব্যবহার দিয়ে
কাফেরকে মুসলমান বানিয়ে এত সুন্দর আচরণের মাধ্যমে, তো সেই জায়গায় আমার কোন একটা কাজ আমি কিভাবে বলতে পারি যে সুন্দর আচরণ ছাড়া হবে না, মানে খারাপ গালিগালাজ ছাড়া হবে না?
এটা আমার মাইন্ডের ব্যাপার,
মাইন্ডের ব্যাপার।
আমাদের মন মানসিকতা এমন হয়ে গেছে যে আমাদের জ্ঞান শূন্যতার কারণে এমন হয়ে গেছে যে আমরা এমন কথা বলে ফেলছি যেটা ইসলাম কি করে না, সাপোর্ট করে না। তো আমাদের উচিত সদা সর্বদা সুন্দর আচরণ করা আমার ছেলের সাথে, আমার মেয়ের সাথে, আমার অর্থাৎ যতজন রয়েছে, আমার আত্মীয় হোক, অনাত্মীয় হোক, আমার অধীনস্থ হোক বা আমার উপরের লেভেলে আমার কি হোক, বস হোক, আমাদের উচিত সুন্দর আচরণ করা।
মাশাআল্লাহ, আসলে আমাদের চেনা দর্শক শ্রোতা প্রতিটা ক্ষেত্রে প্রতিটা কাজে অবশ্যই মিষ্ট ভাষা সুন্দর আচরণ হওয়া উচিত। আর একটা বিষয় এখানে রাজমিস্ত্রির ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন আজকে যেটা আমরা বিষয়টা নিয়েছি, অনেক সময় দেখা যায় যারা বিভিন্ন জোগালে রয়েছে, রাজমিস্ত্রি রয়েছে, বিভিন্ন পরিশ্রমী মানুষ বিভিন্ন ধরনের মালপত্র চুরি করে ফেলে। দেখা যায় যে একটা জিনিস তার থেকে ভালো লেগেছে, এই জিনিসটা সে কি করে ফেলে, মালিকের বিনা অনুমতিতে ওই জিনিসটা নিয়ে যায়।
চুরির করলে চুরি তো অনুমতি ছাড়াই চুরি করবে না, অনুমতি নিয়ে তো কেউ চুরি করবে না। আসলে না, আসলে বিষয়টা আপনি সঠিক বলেছেন, এটা আসলে অনেকেরই আমাদেরও দৃষ্টিগোচর অনেকবার হয়েছে যে আসলে চুরি করে ফেলে। তো এটা এটাও এক প্রকার ধোকা, আপনাকে বিশ্বস্ত মনে করে আপনার আন্ডারে একটা কাজ আপনাকে করতে দেওয়া হয়েছে, আপনি কাজটা করবেন। আসলে যে মালিক সবসময় থাকতে পারবে আপনার আপনার সামনাসামনি, সবসময় আপনাকে পাহারে দিতে পারবে এমন তো কোনো কথা নেই, কিন্তু সে আপনার উপর বিশ্বাস করেছে যে আপনি এই কাজটা করবেন না। তো আপনি যদি তার বিশ্বাসের খেয়ানত করেন, তার আমানতের খেয়ানত করেন, তাহলে আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন যে মুনাফিকের তিনটি লক্ষণ, সেই তিনটি লক্ষণের মধ্যে তো একটা লক্ষণ এটাও যে আমানতের খেয়ানত করা, যে তার আন্ডারে এই আমানত রাখলো, এইগুলো দিয়ে তাকে বলা হলো যে এই কাজে ইউজ করবা, তো সেখানে কাজে সেখানে যদি সে ইউজ না করে নিজের জন্য সে চুরি করে নিয়ে গিয়ে সেগুলো বিক্রি করে ফেলে, হ্যাঁ, ফায়দার জন্য, দুনিয়াবি কিছু ফায়দার জন্য। দেখুন এই দুনিয়াবি সামান্য কিছু ফায়দা কিন্তু আখিরাত বিশাল কিয়ামতের দিন বিশাল কিছু হয়ে দাঁড়াবে। যে খিলালের জন্য একজন বুজুর্গ জান্নাতে যাওয়ার জন্য বাধাপ্রাপ্ত হয়ে গিয়েছিল, তো দেখুন উনি উনি দিনে রোজা রাখতেন, রাতে ইবাদত করতেন, শুধু একবার রাস্তা দিয়ে আসার সময় একজনের মানে একজনের ক্ষেত থেকে একটা খিলাল, মানে দাঁত খিলাল করার জন্য একটা কাঠি মানে ভেঙে নিয়েছে, ভেঙে নেওয়ার পর এটা দিয়ে খিলাল করেছে, এবং ওনার মৃত্যুর পর কেউ তাকে স্বপ্নে দেখলো এবং জিজ্ঞাসা করলো যে আল্লাহ তাআলা আপনার সাথে কিরূপ আচরণ করেছেন, তো উনি বলল যে আল্লাহ তাআলা আমাকে আমার সব হিসাব নিয়েছে এবং আমাকে আল্লাহ তাআলা সব হিসাব নিকাশ নেওয়ার পর শুধু একটা আমলের কারণে আমাকে জান্নাতে মানে যেতে বাধা সৃষ্টি করেছে।
সেটা হচ্ছে বান্দার হক, বান্দার হক আল্লাহ মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করবে। সে ওই বান্দা গুনাহ করেছে বুঝে না বুঝে আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন বা তাকে গ্রেফতার করতে পারেন, এটা আল্লাহর হক। আমি নামাজ পড়ি নাই, মুসলমানকে গালি দিয়েছি, তারপর আল্লাহ তাআলার যে হুকুম আহকাম রয়েছে আমি তা পালন করি নাই, এটা আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিবেন, কিন্তু বান্দার যে হক রয়েছে সেটা আল্লাহ তাআলা মাফ করবেন না।
আল্লাহ,
আমি যে লেবার, যে আমি জিনিস চুরি করে নিয়ে গেলাম ঘরের মধ্যে, সেটা তো বান্দার হক, এটা কি জবাব দেব? আমি অনেক ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু বান্দার হক নষ্ট করেছি, বান্দার হক চুরি করেছি, বান্দার জিনিস চুরি করেছি, তাহলে সেটার জবাব দিয়ে আমাকে করতে।
আসলে ফারুক ভাইটা কিন্তু খুব একটা আমাদের চিন্তা করার বিষয়, প্রত্যেক ক্ষেত্রে আমাদের বান্দার হকের ব্যাপারে চিন্তা রাখা উচিত। লেখা তো আমরা কাছেও যাব যে তাদের কাজকর্মের ক্ষেত্রে তারা দেখা যায় বিভিন্ন যেগুলো সেফটিনেস রয়েছে আমার, আমি যে কাজ করবো একটা সেফটি আমার নিজের রয়েছে, এগুলো তারা হয়তো বা বিভিন্ন আইনও এর মধ্যে রয়েছে, কাজের ক্ষেত্রে বিভিন্ন সেফটি আমরা ইনস্ট্রুমেন্টও রয়েছে যেগুলো আপনার কাজ করার সময় ব্যবহার করা হয়, কিন্তু দেখা যায় তারা অতি আত্মবিশ্বাসী হয়ে এই সেফটি যেগুলো টুলস রয়েছে এগুলো ইউজ করে না।
করা দরকার, কেননা রাজমিস্ত্রি হোক যে কোনো সেক্টরে ইসলামী ভাইরা কাজ করুক, তো সব কিছুতেই সেফটি রাখা দরকার, সেফটি পালন করা দরকার, যে আমাদের আমাদের জন্য যে সেফটির বিষয়, যে সেফটি টুলস গুলো আছে এগুলো আমাদের মেনটেন করা দরকার, কেননা আমার আমার জীবনের মূল্য না থাকতে পারে, আমার পিছনে কিন্তু আমার কেউ আছে।
এই যে আমি বললাম না, আমি ওই যে বলে যে আর আমি অনেক আত্মবিশ্বাস, এসে কিছু হবে না আমার, কিন্তু সে চিন্তা করে না,
আত্মবিশ্বাসী এবং আত্মগৌরবও বলা যেতে পারে, ঠিক আছে না? এখন দেখুন আত্মগৌরব আত্মবিশ্বাসী দুটোটাই কি মানে সেলফ কনফিডেন্স যেটাকে বলা হয়, দুটোটাই কিন্তু খুবই খারাপ বিষয়, কেননা গৌরব অহংকার নিজের উপর অধিক বিশ্বাসী এগুলা বান্দার ক্ষেত্রে মানায় না, কেননা বান্দা তাওয়াক্কুল করবে সবসময় আল্লাহ তাআলার উপর। এখন কেউ যদি বলে আমি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করছি এজন্য সেফটি নিচ্ছি না,
বোকামি
হবে আবার।
যে ইমাম গাজালি রহমতুল্লাহ বলেছেন তাওয়াক্কুল কাকে বলে, আসবাব সহকারে তাওয়াক্কুল করতে হবে, যে আমি এখন ছাদ থেকে লাভ দিব আমার কিছু আল্লাহর উপর তাওয়াক্কুল করছি, এটা না। রিজিকের ক্ষেত্রে এখন আমি যে ছাদ থেকে লাভ দিব, অবশ্যই সেটা বাস্তবিকতা হচ্ছে কি ছাদ থেকে লাভ দিলে অবশ্যই মারা যাবে, সেটা তাওয়াক্কুল না। তাওয়াক্কুল তো আল্লাহর উপর করতে হবে ইয়া সহকারে, কারণ সহকারে, যেটা ইমাম গাজালি রহমতুল্লাহ বলেছে যে আমাকে সতর্ক থাকতে হবে, সতর্ক যদি না থাকি তাহলে কি হবে, নিজের ক্ষতি হবে।
শুধু নিজের ক্ষতি না, আমার পরিবারের বাচ্চা রয়েছে, নিজের স্ত্রী রয়েছে, তারা পুরা, আমি যদি আমার কোনো কিছু হয়ে যায় এরপর তাদের বড় পোষা কেই বা করবে? হ্যাঁ, ওইটা আল্লাহ তাআলা করবে, এটা আলাদা কথা, কিন্তু আমার বর্তমানটা চিন্তা করা
না থাকলে তো ক্ষতির আশঙ্কা রয়েছে।
অবশ্যই
আমি কাজ করার ক্ষেত্রে, কনস্ট্রাকশনের কাজ করার ক্ষেত্রে যদি সতর্ক না থাকি তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা তো বেশি।
আল্লাহ আল্লাহ,
এমন অনেক রয়েছে আমরা দেখতেছি বিভিন্ন
এরকম অনেক, আমরা
কনস্ট্রাকশন চলতেছে সেখানে কনস্ট্রাকশন ভেঙে মানুষ মারা গেছে।
তো ফারুক ভাই, আসলে এই সেফটিনেসটা কিন্তু আমাদের অবশ্যই জরুরি রয়েছে। তো মাদানের ছেলের দর্শক শ্রোতা, আসলেই আজকে যে আমরা যে বিষয়টা নিয়েছি, রাজমিস্ত্রিদের পরিশ্রম, এই পরিশ্রমী জীবন অনুষ্ঠানের মধ্যে তাদের এই পরিশ্রমগুলো তুলে ধরার কারণটা কি? আমাদের অনেক কারণ রয়েছে, তার মধ্যে একটি কারণ হচ্ছে যে আমরা যারা পরিশ্রমের মধ্যে নেই আমরা যেন পরিশ্রমী হয়ে উঠি।
বেকার
যারা হয়তো বা দেখা যায় যে বেকার বলেন এবং নিজের ঘর থেকে তাগিদ দিচ্ছে আমাকে কাজ করার জন্য, আমার মা বাবা বলেন, কিন্তু দেখা যায় আমরা কাজের মধ্যে সেই পরিশ্রম করতে রাজি হই না।
তো প্রবাদের মধ্যে রয়েছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, পরিশ্রম হচ্ছে সফলতার চাবিকাঠি, পরিশ্রম না করলে কিভাবে সফলতা আসবে? আল্লাহ ওই জাতির ভাগ্যকে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত ওই জাতি পরিশ্রমী না হয়। যারা বেকার, যারা অলস ব্যক্তি, আল্লাহ অলস ব্যক্তিকে পছন্দ করেন না। তো পরিশ্রমী হওয়া দরকার আমাদের সবার। আমি যেই স্থানে রয়েছি, যে সেক্টরে রয়েছি, ওই সেক্টরে আমাদের উচিত কি করা? পরিশ্রম করা।
পরিশ্রম না করার একটা কারণ দেখা যায় যে কি জানেন, মানে মনে করেন যে সে তার আশা থাকে যে আমি অনেক বড় কিছু হব, আমি অনেক বড় কিছু করবো, ছোটখাটো পরিশ্রম করলে আমি কি করব। একটা কথা আছে আপনার, দেখা যায় আমার আপনার থেকে আজকের দিনটা কি মনে করতে হবে, শেষ দিনে মনে করতে হবে, মানে আজকের ইবাদত আজকের কাজ প্রতিটা ক্ষেত্রে আমাদের মাইন্ডে থাকা উচিত আমার আজকের দিনটা আমার জীবনের শেষ দিন।
কাউসার বাবু আপনি যেটা বলেছেন যে আমি ছোটখাটো বিষয় কেন, ছোটখাটো কাজ কেন করবো, আমি তো বড় কাজ করব, বড় উঁচু পর্যায়ে যাব, কিন্তু আমার আকা আলাইহিস সালাম দেখুন কিরকম নবী ছিলেন, উনি দো জাহানের নবী, দোনো জাহানের সরদার, মালিক ও মুক্তার হওয়া সত্ত্বেও তিনি তো কখনো বলেননি যে আমার জন্য এটা ছোট কাজ বা আমি এই ছোট কাজটা কেন করবো। আকা আলাইহিস সালাম নিজের জুতা নিজে সেলাই করতেন, তো আমরা তো সেটাও করছি না, আমরা তো সেটাও করছি না, তো আমরা যদি নিজেকে এতই বড় মনে করি তাহলে আমার আকা আলাইহিস সালাম কেন শিক্ষা দিয়ে গেলেন এগুলো? হয়তো বা আমাদের স্ট্যাটাসের মধ্যে, আমাদের সামাজিক স্ট্যাটাস, আমাদের সোশ্যাল স্ট্যাটাসের মধ্যে এটা আমাদের জন্য একটা নিকৃষ্ট কাজ হতে পারে, কিন্তু আমার আকা যদি নিকৃষ্ট কাজ হতো তাহলে আমার আকা আলাইহিস সালাম তো এটা শিক্ষা দিয়ে যেতেন না। আকা আলাইহিস সালাম তো মেষ পালকও চড়িয়েছেন, মেষ চড়িয়েছেন।
হাদিসে পাকের মধ্যে আছে যে কোনো ব্যক্তি যদি হালাল রুজি রোজগারের জন্য অসম্মানজনক স্থানে যায় তার গুনাহ এভাবে জোরে যে বসন্তকালে যেভাবে অসম্মানজনক স্থানে হালাল রুজির জন্য।
এখন কাউসার ভাই আরেকটা কথা কি জানেন, আমরা পরিশ্রমী জীবন, শ্রমজীবী জীবন, এখানে আমরা পরিশ্রমীদের বিভিন্ন সেক্টরের পরিশ্রমী ইসলামীদেরকে নিয়ে এজন্যও আলোচনা করার একটা উদ্দেশ্য এটাও আমাদের যে যাতে আমরা কেউ কোনো কাজকে ছোট মনে না করি। আমরা এমনও কিছু ব্যক্তি পাওয়া যায় যে তারা নিচের সেক্টর ইসলামী ভেদেরকে কিন্তু অনেক নিচু চোখে দেখে, যেমন সেটা রাজমিস্ত্রি হোক, সেটা আপনার সবজিওয়ালা হোক, সেটা আপনার কি বলে মানে ডাস্টবিন পরিষ্কার করা হোক, মানে এই সকল কাজের এই সকল সেক্টরে যারা অন্তর্ভুক্ত থাকে এদেরকে আমরা ছোট মনে করি। কেন করব? ইনারা কি মানুষ নন? ইনারা তো হালাল উপার্জন করে ইনকাম করছেন। এমনও তো অনেক ব্যক্তি রয়েছে যারা সুদখোর রয়েছেন, ঘুষখোর রয়েছেন, ওনারা সুদ নিয়ে ঘুষ নিয়ে এত এত বিল্ডিং এর মালিক হয়ে গিয়েছেন।
তার চেয়ে ওই ক্লিনার যে
ক্লিনার রয়েছে
তো অনেক উত্তম,
অনেক উত্তম। কেননা আপনি সুদখোর ঘুষখোর, আপনি এত এত বিল্ডিং এর মালিক হয়েছেন, আপনি ঠিক মতো জাকাত আদায় করেন না, আপনি ঠিক মতো শরীয়তের হুকুম আহকামের মধ্যে নেই, এখন আপনার এত অঢেল সম্পদ কি হবে যদি আখিরাতে এগুলো কোনো কাজে না আসে? আর সেই যে নিচু ব্যক্তি, আপনার চোখে যে নিচু ব্যক্তি রয়েছে, যে ক্লিনার, যে আপনার রাজমিস্ত্রি বলেন বা আপনার সবজিওয়ালা বলেন, তরকারিওয়ালা বলেন, সে তো হালাল উপার্জনে কম উপার্জন করে হলো, সে কম উপার্জন করে যে আহার করছে এবং সে আহার করার মাধ্যমে সে আল্লাহ তাআলা যে হুকুম আহকামগুলোও পালন করছে, সে অল্প আহারের মাধ্যমে সে দেখবেন যে কিয়ামতের দিন বেড়া পার হয়ে যাবে তার। তো এই জন্য নেগলেক্ট না করা চাই, কোনো মানুষকে নেগলেক্ট না করা চাই এবং কোনো মানুষকে ছোট দৃষ্টিতে না তাকানো চাই।
যে আমি বললাম না আপনাকে যে অনুজনে যে ওরা পরিশ্রম করে না, যে আমি পরে করবো বা একটু এখন ইয়ং রয়েছি, এখন যতগুলো আমরা দুষ্টামি কাজ বলেন, যত ধরনের গুনাহের কাজ বলেন আমরা করে নিয়ে একটু বয়স্ক হলে তারপরেই করবো, কিন্তু দেখা যায় যে না, আমি আজকে আজকের দিনটা যে আমি বাঁচবো এটা কোনো গ্যারান্টি রয়েছে কিনা। আপনার একটা ঘটনা মনে পড়ে গেলো খুব সুন্দর। একবার এক ব্যক্তি একজন আল্লাহর কাছে গেলেন, তখন জিজ্ঞাসা করলেন আমার জন্য সবচেয়ে উত্তম সময় কোনটি ইবাদত করার জন্য। তখন ওই আল্লাহ আল্লাহ রাসূল বললেন যে তোমার জন্য ওই সময়টা সবচেয়ে উত্তম ইবাদত করার জন্য তোমার মৃত্যুর আগে, তোমার মৃত্যুর আগে। তখন ওই ব্যক্তি বলল যে মৃত্যু কখন আসবে তো আমি নিজেও জানি না, মৃত্যু কখন আসবে কেউ কি জানে? কেউ জানে না। তাহলে প্রতিটাই মুহূর্ত তোমার জন্য কি উত্তম সময় ইবাদত করার জন্য। অর্থাৎ এটা বলতে চাচ্ছি আমাদের জন্য পরিশ্রম করার জন্য প্রতিটা ক্ষেত্রে এখন আজকে আজকের দিনটা আজকের সময়টা আমার জন্য সবচেয়ে উত্তম সময় যেটার জন্য আমি পরিশ্রম করব। তো আসলে মাদ্রাসার দর্শক শ্রোতা, পরিশ্রম মানুষের উন্নতির একটা মূল চাবিকাঠি রয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে নিজেও পরিশ্রমী হওয়ার সে সৌভাগ্য নসিব করুক এবং মানুষদেরকেও সে উৎসাহ প্রদান করার সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। তো আসলে পরিশ্রম আমরা করবোই না কেন? কারণ বলা হচ্ছে যখন কোনো একটা মানুষ পরিশ্রম করে থাকে আপনি দেখবেন সে পরিশ্রম করা অবস্থায় তার শরীরে ঘাম দেয়। আর এই ঘাম দেওয়ার কারণে কি ফজিলত, আমাদের শরীরের উপকারিতা কি? যেমন বলা হচ্ছে যখন মানুষের শরীর ঘামে তখন প্রায় অনেক উপকারিতা রয়েছে। তার মধ্যে হচ্ছে ঘাম শরীরের বিষাক্ত পদার্থ বের করে দেয়, এর ফলে ক্যান্সার প্রতিরোধ হয়, সুবহানাল্লাহ। এবং ঘামের মধ্যে শরীর থেকে যেসব বিষাক্ত পদার্থ বের হয়ে যায় সেগুলোর মধ্যে আছে আর্সেনিক, ক্যাডমিয়াম, সীসা ও পারদও রয়েছে। আমরা জানি প্রস্রাবের মাধ্যমে আমাদের শরীরের যেগুলো ক্ষতিকর পদার্থ রয়েছে, বর্জ্য রয়েছে, এগুলো বের হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে ঘাম এটা প্রস্রাবের চেয়েও কার্যকর হয়ে থাকে, এমনকি বলা হচ্ছে দূরপাল্লার যারা বিভিন্ন দৌড়বিদ্রোহ যারা বিভিন্ন দৌড়াদারের মধ্যে বিভিন্ন কাজকর্মের মধ্যে করে থাকে তাদের সম্পর্কে বলা হচ্ছে সাধারণ মানুষের চেয়ে ক্যান্সার আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক কম তাদের যারা বিভিন্ন গাম বের হয়ে এরকম কাজকর্ম করে থাকে। অতএব শরীর থেকে প্রচুর এই যে পরিমাণে ঘাম জড়ানো পাশাপাশি প্রচুর তরল খাদ্য গ্রহণ করাও এটা শরীরের জন্য অনেক আমাদের উপকারী রয়েছে। যেমন উপকারী সম্পর্কে আরও বলা হচ্ছে এই ঘাম যে আমাদের শরীর থেকে যখন বের হয়ে যায় পরিশ্রম করার কারণে তখন আমাদের ত্বক মসৃণ হয়ে যায়। তো কিভাবে এটা বলা হচ্ছে ঘামের মাধ্যমে আমাদের লোমকূপগুলি ময়লামুক্ত হয়ে থাকে এই কারণে আমাদের এদের শরীর মসৃণ বলেন এগুলা খুব সুন্দর এবং ত্বকটা মসৃণ হয়ে থাকে। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এই যে আমরা যে যারা পরিশ্রম করে যায় তাদের ঘাম বের হওয়ার কারণে আরো কি উপকারিতা হয় পরিশ্রম করার কারণে তাদের শরীরে কি উপকারিতা রয়েছে যেমন বলা হচ্ছে এই পরিশ্রম করার কারণে সেটা হোক যে কোনো লেভেলের পরিশ্রম এই পরিশ্রমে ব্যক্তির হার্ট এটা শক্তিশালী হয়ে যায়। যেমন আমাদের হার্ট একটি আলাদা ধরনের মাংসপেশি রয়েছে কিন্তু নিয়মিত শারীরিক পরিশ্রম যেমন হার্টের শক্তি বাড়িয়ে দেয় ঠিক তেমনই কমিয়ে দেয় রোগ হওয়ার সম্ভাবনা। সুবহানাল্লাহ, বলা হচ্ছে ধমনীকে রাখে পরিষ্কার যারা পরিশ্রম করে এই তাদের পরিশ্রমের ফলে তাদের ধমনীটা পরিষ্কার হয়ে যায় তখন যখন তাদের শরীর থেকে ঘাম বের হয়। নিয়মিত ব্যায়াম অর্থাৎ নিয়মিত শরীর চর্চা নিয়মিত অর্থাৎ নিয়মিত পরিশ্রম আপনার ধমনীতে বইতে থাকা অতিরিক্ত কোলেস্টেরল এবং চর্বির পরিমাণ কমিয়ে দেয়। সুবহানাল্লাহ, এবং আমাদের বৃদ্ধি করে দেয় ফুসফুসের কার্যক্ষমতা যারা পরিশ্রম করে। আরো বলা হচ্ছে যে রক্তে সুগারের রয়েছে এই সুগারের পরিমাণ কমিয়ে দেয় যারা প্রতিনিয়ত পরিশ্রম করে থাকে। যারা রেগুলার পরিশ্রম করে থাকে তাদের ওজন বৃদ্ধি এটা প্রতিরোধ হয়ে যায়। আরো বলা হচ্ছে যারা পরিশ্রমী ব্যক্তি তাদের হার্ট এটা শক্তিশালী হয়ে থাকে। বিভিন্ন আমাদের শরীরের মধ্যে হার্ট রয়েছে যেগুলো আমরা সাধারণ ভাষায় হার্ট দিয়ে বলে থাকি, এই যে হার্ট গুলাকে তারা কি এই যে পরিশ্রমী ব্যক্তি এগুলো শক্তিশালী হয়ে যায়। আরো বলা হচ্ছে এই পরিশ্রমী ব্যক্তিদের পরিশ্রম করার কারণে তাদের ক্যান্সার প্রতিরোধ হয় আর রক্তচাপ নিয়ন্ত্রণ হয়ে যায়। সুবহানাল্লাহ, এবং তাদের কাজের ক্ষমতা যেটা রয়েছে তাদের যে কাজ করার একটা ক্ষমতা প্রতিটা ক্ষেত্রে এটা আরো বেড়ে যায় পরিশ্রম করার দ্বারা। আরো বলা হচ্ছে বর্তমান বিশ্বের প্রায় 60% মানুষ শারীরিক পরিশ্রম করেন না এবং উন্নত বিশ্বে এই হার অনেক বেশি। অর্থাৎ আন্তর্জাতিক একটি ডায়াবেটিক সমিতি বিশ্বস্বাস্থ্য আপনার একটা সংস্থা রয়েছে এই সংস্থার একটা গবেষণা যে বর্তমান বিশ্বের 60% মানুষ পর্যাপ্ত শারীরিক পরিশ্রম করে না এবং উন্নত বিশ্বে এই হার অনেক বেশি। যেই বিশ্বের যে দেশের মধ্যে যত বেশি উন্নত দেখা যায় যে ওই জায়গার মধ্যে পরিশ্রমের মাত্রাটা দিন দিন কমে যাচ্ছে।
এই কারণ কি? কারণ টেকনোলজির ইউজ,
আসলে টেকনোলজির ইউজের কারণে দেখে। যেমন আগে হয়তো আমরা কারো ঘরের মধ্যে গিয়ে কোনো একটা কাজ করার জন্য তাকে কি দাওয়াত দেওয়ার জন্য যেতে হতো, এখন হয়তো মোবাইলে বলে দিচ্ছে, হাঁটতে হতো আমাদের। তো দেখা যায় যে এই ধরনের বিভিন্ন কারণে বিভিন্ন টেকনোলজির কারণে আমরা যতগুলো আমাদের পরিশ্রম করা দরকার ওগুলো আমরা করছি না।
গবেষকরা বলছেন যে প্রযুক্তি আমাদেরকে অলস বানিয়ে ফেলছে, অলস হয়ে গেছি আমরা, উন্নতির দিকে যাচ্ছে কিন্তু উন্নতি হচ্ছে দেশ কিন্তু নিজে উন্নতি হচ্ছে না। বলো
আসলে উন্নতি হচ্ছে, প্রযুক্তি সব দিক দিয়ে আমাদেরকে উন্নতি করেছে কিন্তু আমরা আমরা চাইলে আমাদের শারীরিক পরিশ্রমের দ্বারা ওই জিনিসটা কিন্তু মাইনাস করা আমরা প্লাস করতে পারি। তো আসলে আরো বিভিন্ন বলা হচ্ছে যে গবেষণা মতে শুধু শারীরিক নিষ্ক্রিয়তা জনিত কারণে প্রতি বছর পৃথিবীতে প্রায় 19 লাখ মানুষ মারা যায়। আল্লাহু আকবার। তো যারা
নিষ্ক্রিয় মানে
কোনো কাজ করে না তারা বিভিন্ন পরিশ্রম না করার কারণে পৃথিবীতে প্রায় 19 লাখ মানুষ মারা যায় তারা পরিশ্রম না করার কারণে। আরো বলা হচ্ছে তারা বিভিন্ন বিশ্লেষণের কারণে যে 18 থেকে 30 বছর বয়সীদের মধ্যে যাদের শারীরিক ফিটনেস বা যোগ্যতা কম বা মাঝামাঝি রয়েছে তাদের শারীরিকভাবে যোগ্যদের তুলনায় ডায়াবেটিস হওয়ার ঝুঁকি 6 গুণ বেশি রয়েছে।
আজকে দেখা যায় যুবক ছেলেদেরও কি হয়েছে,
ডায়াবেটিস হয়ে গিয়েছে, বিভিন্ন রোগের মধ্যে আক্রান্ত, বিভিন্ন ধরনের রোগ মারাত্মক ছোট ছোট ছেলেদের মধ্যে হয়ে গিয়েছে। কারণটা কি?
17-18 বছর যে আপনি বললেন ওই বছরের মধ্যে যখন তার ফিটনেস থাকবে না, ফিটনেসে যে যত গেট আপ থাকা দরকার যোগ্যতা থাকা দরকার ওইটা না থাকলে তো অবশ্যই মৃত্যুর সম্মুখীন হবে,
বিভিন্ন ধরনের রোগে সে আক্রান্ত
হয়ে যায় সম্ভাবনা রয়েছে।
বলা হচ্ছে কোন ডায়াবেটিক রোগী যদি দৈনিক 2 ঘন্টার বেশি সময় ধরে হাঁটেন তবে তার ডায়াবেটিস জনিত মৃত্যু হার 39% এবং হৃদরোগ জনিত মৃত্যু তার 34% কমে যায়। সুবহানাল্লাহ, প্রতিদিন অন্তত 30 মিনিট মাঝারি ধরনের শারীরিক পরিশ্রম শরীরে ইনসুলিনের সহনশীলতা বাড়িয়ে দেয়। অর্থাৎ আমাদের এক কথায় বলতে গেলে উচিত পরিশ্রমী হওয়া। এই পরিশ্রমী হওয়ার দ্বারা নিজের কাজ নিজে করা, যেটা আমাদের লেখকদের আপনি বলেছিলেন নিজের কাজ নিজে করা, আমার আকাশ সাল্লাল্লাহু আলাইহি নিজের কাজ নিজে করতেন, আর আজকে আমরা হয়তো বা লিড দেওয়ার ক্ষেত্রে মানুষদের করানোর ক্ষেত্রে অনেক আগামী
বলছেন যে হাদিসের সারাংশ বলছেন নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনত করো সবে। মেহনত মানে পরিশ্রম, পরিশ্রম করো, নিজে পরিশ্রম করে রোজগার করো, সমৃদ্ধি অর্জন করো, অরস ভাবে নয়, ভিক্ষা করে নয়। এখন তো আমরা ভিক্ষাবৃত্তি এমন হয়ে গেছে আমার ভিক্ষা করার দরকার নেই, আমি ভিক্ষা করছি, আমার হাত পা আছে, কাজ করার সামর্থ্য আছে, শক্তি আছে, আমি কেন ভিক্ষা করব? ইসলাম আমাকে ভিক্ষার অনুমতি দেয়নি।
আর আজকে আমরা মানে আমার একটু সামান্য একটু শরীর একটু খারাপ লাগছে, আমার শরীর একটু হাতের কমজোরি, ভিক্ষার মধ্যে নেমে পড়ি, কিন্তু পরিশ্রম করার আমার সামর্থ্য চেষ্টা করলে সম্ভব। সে পরিশ্রমকে কষ্ট হবে বলে এটা বেছে না নিয়ে বেছে নিই সহজ পথটা, যেটা ইসলামের মধ্যে আমাকে শরীয়তের মধ্যে জায়েজ বলে নেই। তো মাদানী সিনেমার দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের যারা পরিশ্রমী তাদের পরিশ্রম করার ফলে তাদের শারীরিক কি উপকারিতা হয়, সে পরিশ্রম করার ফলে তার জীবন সুন্দর হয়, এটা সবাই জানে যারা পরিশ্রমে তাদের জীবন সুন্দর হয়ে থাকে, এ ব্যাপারে বলতে গেলে তো অনেক কথা। কিন্তু যে পরিশ্রম করার দ্বারা নিজেদের শারীরিক উপকারিতা, সে সম্পর্কে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এবং যখন সে শারীরিক পরিশ্রম করে শরীর থেকে ঘাম বের হয়, আর এই যে ঘাম বের হয়ে যাওয়া এগুলো তার বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধ করে, তার ত্বককে সুন্দর করে, এবং বিভিন্ন শরীরের উপকারিতা তার নসিব হয়ে থাকে। তো মাদানী সিনেমার দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠানও একটা নির্দিষ্ট সময় মোতাবেক হয়ে থাকে, তো আসুন আমরা শেষ পর্যায়ে এসে আজকে যে আমরা বিষয়টা নিয়েছি, আমাদের যে শ্রমজীবী, আমাদের যে শ্রমজীবীদের জীবন অনুষ্ঠানের মধ্যে যে রাজমিস্ত্রিদের পরিশ্রম, সে সম্পর্কে শেষ মাদানী ফুল আমরা আমাদের মোবালিকা দাওয়াত ইসলামীগঞ্জের দিকে নিয়ে নেব ইনশাআল্লাহ। আমরা আলোচনা করলাম ফারুক ভাই, তো একটু যদি আমাদের শেষ পর্যায়ে এসে আমরা আজকে আমাদের এক কথা বলতে গেলে আমাদের অনুষ্ঠানের মধ্যে প্রায় রাজমিস্ত্রির বাইরের মধ্যে যেগুলো আমাদের হয়তো বা শরীয়ত বিরোধী কাজ হয়ে থাকে সে বিষয়ে আমরা আলোচনা করলাম, এবং আমাদের কোরআন ও হাদিস মোতাবেক কিরকম হওয়া আমাদের দরকার, এবং তারা যে কত বড় সৌভাগ্যবান যে আমাদের নবীগণ যে কাজগুলো করে এসেছেন, রাজমিস্ত্রির যেমন এই কাজগুলো করে এসেছেন। এমনকি আপনার এই যে রাজমিস্ত্রির ব্যাপারে আমার কথা একটা মনে পড়ে গেল, এই কথাটা না বললে নয় আজকের অনুষ্ঠানের মধ্যে, যে আমাদের আজকে রাজমিস্ত্রি ইসলামী ভাইয়েরা তারাও বড় বড় প্রাসাদ নির্মাণ করে থাকে। আজকে আমাদের অনেকে আমরা মালিকেও বিভিন্ন বড় বড় প্রাসাদ নির্মাণ করি। এই যে বড় প্রাসাদ সর্বপ্রথম কে নির্মাণ করেছিল? বড় প্রাসাদ সর্বপ্রথম ফেরাউন নির্মাণ করেছিল, যে মুসা আলাইহিস সালাতুসলামের যুগে মুসা আলাইহিস সালাতুসলামের শত্রু ছিল, ও ফেরাউন প্রায় পঞ্চাশ হাজার যারা রাজমিস্ত্রি তাদের মাধ্যমে একটি বড় প্রাসাদ নির্মাণ করেছিল আল্লাহ তাআলাকে মারার জন্য, নাউজুবিল্লাহ। আসলে এটা তার এটা রাগের কারণে সে এই কাজের মধ্যে গিয়েছিল। আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে প্রায় পৃথিবীতে সর্বপ্রথম যেটা বড় প্রাসাদ নির্মাণ হয়েছিল সেটা হচ্ছে ফেরাউন সে বানিয়েছিল, এবং প্রায় 50,000 রাজমিস্ত্রি দিয়ে, এমনকি যারা আপনার বিভিন্ন রডের কাজ বলেন, মাটির কাজ বলেন, এগুলো করার জন্য তো 50,000 তার বেশি ছিল, যেটা কিতাবের মধ্যে রয়েছে। তো আসুন আমরা আমাদের ফারুক ভাই থেকে মাদানী ফুল শ্রবণ করে নিই। জি ফারুক ভাই, আপনি শেষ পর্যায়ে কি বলবেন আমাদেরকে?
আমি মাদানী চ্যানেলের যারা দর্শক রয়েছে তাদের কাছে একটা মেসেজ এটা দিতে চাই যে আমাদের পরিশ্রমী হওয়া উচিত, পরিশ্রমীকে আল্লাহ তাআলা ভালোবাসেন, পরিশ্রম তো করব, হালাল রুজি রোজগার করব। এবং যে আমাদের জ্ঞানহীনতার কারণে, জ্ঞান না থাকার কারণে আমরা অনেক সওয়াব থেকে বঞ্চিত হচ্ছি। আজকে আমরা যে বুঝতে পারলাম যে পরিশ্রমীর কত ফজিলত রয়েছে, পরিশ্রমী ব্যক্তি কেমন এটা আমরা জানতে পারলাম। যে আপনি রাজপ্রসাদের কথা বলছেন, ফেরাউন যে অনেক বড়
প্রথম রাজপ্রসাদ নির্মাণ করেছিল,
প্রসাদ এটা একটু বড় বড় বিল্ডিং হওয়া, বড় বড় প্রাসাদ হওয়া আমরা দেখছি দিনের দিন, বিল্ডিং বেশি হচ্ছে, টাওয়ার হচ্ছে, এমনকি দেখা যায় যে আগে একেবারে দরিদ্র ছিল এখন সে টাওয়ারের মালিক। কিয়ামতের একটা আলামত হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কয়েকটা কিয়ামতের আলামত বলেছিলেন, পূর্বাভাস বা কিয়ামতের আলামত, একটা হচ্ছে রাখাল, যে রাখাল ছিল সে বড় বড় টাওয়ারের মালিক হবে, এটা একটু কিয়ামতের আলামত। আজকে আমরা দুনিয়ার কাজে এমন ব্যস্ত হয়ে গেছি, আমি রাজমিস্ত্রি হোক, আমি ইলেকট্রিশিয়ান হোক, আমার যতটুকু দুনিয়াতে চলার যতটুকু প্রয়োজন ততটুকু করে বাকি সময় আল্লাহ রাসূলের রিজামন্দিতে অতিবাহিত করা উচিত।
এবং এই কথাটাও না বললে নয়, আসলে যখন যারা রাজমিস্ত্রির বাইরে রয়েছে অথবা যারা পরিশ্রমী মানুষ রয়েছে, বিশেষ করে রাজমিস্ত্রি, তারা যখন বিভিন্ন, যেমন ধরেন আপনার আজকে অমুক দেওয়ালের প্লাস্টারের কাজ শুরু করলো, অথবা আজকে অমুক বিল্ডিং এর অমুক ফ্লোরের কাজ শুরু করলো, অথবা অমুক রুমের কাজ শুরু করলো, দেখা যায় যে ওই কাজটা যতক্ষণ শেষ না হয় ততক্ষণ ধরে অন্য কোনো কাজটা তারা করে না, এমনকি তার মাঝে যদি নামাজের সময় চলে আসে নামাজ থেকে পর্যন্ত কি করে দেয়, পরিত্যাগ করে দেয়।
তো এটা আমি নামাজ পড়তে নিয়ে এটার জবাবদিহি করতে হবে। হালাল রুজি রোজগারের জন্য তো নামাজ প্রতিবন্ধক নয়, নামাজ পড়তে কতক্ষণ লাগে? আল্লাহ তাআলা আমাদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, যদি পঞ্চাশ ওয়াক্ত হতো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পঞ্চাশ ওয়াক্ত থেকে আমাদের আমাদের জন্য পাঁচ ওয়াক্ত নিয়ে আসছেন, এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার আমার সময় নেই, আমি কেমন বান্দা হলাম? দেখুন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে কতক্ষণ সময় লাগে, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা,
এবং নামাজটা পড়তে গেলে আমার কোনো প্লাস্টারে কোনো ক্ষতি হচ্ছে না, আমার কাজের কোনো ক্ষতি হচ্ছে না,
আমি যেখানে আছি আল্লাহ তাআলা আমার নবীর সদকায় সমস্ত জমিনকে মশাল্লা বানিয়ে দিয়েছেন। তো আমাদের উচিত, আমি যে সেক্টরে থাকি না কেন, রাজমিস্ত্রি হোক, ইলেকট্রিশিয়ান হোক, অন্যান্য কাজ, নামাজ কখনো কোনো কাজ কখনো নামাজের প্রতিবন্ধক হয় না, আমি যেখানে চাই সেখানে নামাজ পড়তে পারছি, আমার নবীর সদকায় আল্লাহ তাআলা পুরো জমিনকে মুসাল্লা বানিয়ে দিয়েছেন, মানে আমি যেখানে চাই যদি ওই স্থানটা পবিত্র হয় আমি নামাজ পড়ে ফেলতেছি। তো যারা রাজমিস্ত্রি ইসলামী রয়েছে অনুরোধ থাকবে, এটা তো অনুরোধ না, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলা আমাদেরকে পাঁচক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন।
আমিন আমিন। মাশাআল্লাহ, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা শেষ পর্যায়ে আমাদের মোবাইল থেকেও মাদানী ফুল শ্রবণ করলাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের ক্ষেত্রে আমরা যেই কানে যেভাবে পরিশ্রম করছি না কেন, বিশেষ করে যারা রাজমিস্ত্রি রয়েছে, তারা বিভিন্ন জোগালে রয়েছে, বিভিন্ন কন্ডাক্টর রয়েছে, আজকে যে বিষয় রিলেটেড যে সকল পরিশ্রম ইসলামী ভাই রয়েছে, আমাদের প্রত্যেকটা কাজ কাজের স্থানে থাকবে, কিন্তু আমার ইবাদত যেটা আমার মেইন উদ্দেশ্য, আমার আগে যেটা কাজে আসবে ওইটা যেন আমাদের হাত ছাড়া না হয়। তো মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের আজকে প্রায় এই শেষের দিকে রয়েছি। তো আপনাদের সকলের শরীরে সুস্থতা কামনা করে এবং মাদানী চ্যানেল বাংলা দেখার দাওয়াত দিয়ে এবং এই দাওয়াত ইসলামের মাদানী মহলে নিজেও সম্পৃক্ত থেকে এবং অন্যকেও এই দাওয়াত ইসলামের মাদানী মহলে দাওয়াত দিয়ে সম্পৃক্ত করার সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
হালালের রিজিক।